exclusively on FusionBD.com.
Yes, the night comes alive. We come from our father. Since I shot my brother, I'm a family. আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সমস্ত বাংলাদেশ জুড়েই চলছে শারদীয় দুর্গা উৎসবের আয়োজন, এবং সে কারণে হয়তো এখন অনেকেই রওনা দিয়েছেন বাড়ির পথে পরিবারের সবার সাথে এই পুজোর ছুটি, পুজোর আনন্দ ভাগাভাগি করে নেবার জন্য। অনেকেই হয়তো গাড়িতে বসে শুনছেন আমাদেরকে, অনেকে হয়তো লঞ্চে বা ট্রেনে বা অন্য কোনোভাবে, তো যেখানে যেই আছেন না কেন সবাইকে জানাচ্ছি সবার জন্য অনেক অনেক শুভকামনা। এবং দেশে দেশের বাইরে যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তাদের প্রত্যেকের জন্য দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা। এবং আগামী সপ্তাহে যখন আমরা করবো তখন সম্ভবত ওই দিন সম্ভবত দশমী থাকবে, তো বিজয়া দশমীর দিন আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে জানিয়ে দিই যে কিভাবে আমাদের সাথে আপনারা কানেক্টেড থাকবেন বা কিভাবে আমাদেরকে ইমেইল করবেন বা কিভাবে আমাদের সাথে আপনি কমেন্ট করবেন বা আপনারা সব কিছু শেয়ার করবেন সেটা জানিয়ে দিচ্ছি। শুরুতেই বলে দিচ্ছি যে কিভাবে আমাদেরকে ইমেইল করবেন। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutofm@radiofutri.fm, which is bhutofm@radiofutri.fm. আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শুনুন। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের কাছে ঘটনাটি। আর আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.futri and www.facebook.com/bhutofm.rasal. রাসেল স্পেলিংটি হচ্ছে RUSSELL, ভুতফম স্পেলিং হচ্ছে BHOOTFM। তো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এবং আমাদের ফুটির যে পেজটা রয়েছে সেটা ভেরিফাইড পেজ, সেই পেজে গিয়ে আজকে যে পোস্টটি আছে সেই পোস্টটির ওপরেও দেখবেন যে আমাদের ভুতফমের পেজের লিঙ্ক দেওয়া আছে। সুতরাং অন্য কোথাও গিয়ে আপনার ল্যান্ড করার কোনো সুযোগ নেই। এবং আপনি যদি ভুতফমের পেজটা যান সেখানে দেখবেন সেখানটা ইমেইল করার অপশান আছে, সুতরাং সেখান থেকেও খুব সহজে আপনি ইমেইল করে আপনার ঘটনা শেয়ার করতে পারেন। তো আপনি যদি ঘটনা শেয়ার করতে পারেন তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস ইউজ করুন। যদি আপনি আপনার কথা, আপনার ওপিনিয়ন বা আপনার অন্য কোনো কিছু শেয়ার করতে চান বা কমেন্ট করতে চান তাহলে আমাদের পোস্ট দুটো আপনি ঘুরে আসতে পারেন এবং সেই পোস্ট দুটো লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন, হোয়াটএভার ইউ লাইক। এবং আশা করছি যে পুরোটার সময় আমার সাথে কানেক্টেড থাকবেন। তো আজকে শুরুতেই চলে যাবো একটি ঘটনায়, যে ঘটনাটি আমি পড়ে শোনাতে চাই আপনাদেরকে। আমার গত পরশু থেকেই গলার অবস্থা বেশ খারাপ, আজকে একটু ভালো। সো আমি মাঝখানেই মানে জানি না কতটা ভালোভাবে আপনাদেরকে পড়ে শোনাতে পারবো, তারপর আমি চেষ্টা করছি যতটা ভালো করা সম্ভব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম শাফিন শাহরিয়ার, আমি খুলনাতে থাকি। আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব নয় তাই লিখে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। আবেগশূন্য চোখে আফাদের দিকে তাকিয়ে আছে অ্যানেলা। অ্যানেলার চোখের চাহনি বলে দিচ্ছে তার মনের করুণ অবস্থার কথা। আফাদও বিষয়টা আঁচ করতে পারছে। এলেনা মনে করে, মনে মনে ভাবছে আফাদকে বিয়ে করাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। আজ তাদের তৃতীয় বিবাহ বার্ষিকী। গত 3 বছর যাবৎ তারা একসাথে বাস করছে, তবু তাদের কোনো সন্তান নেই। একজন নারী হিসেবে এলেনার জন্য এটা মেনে নেওয়া খুব সহজ নয়। তারপরও সে আফাদকে ভালোবাসে। আফাদের মতো কোনো ভালো ছেলেকে সে তার জীবনে দেখেনি। আর দুভাবে নামটা লেখা আছে, একটা হচ্ছে এনেলা, একটা হচ্ছে এলেনা, আমি জানি না কোনটা, আমি যে কোনো একটা ধরে নিয়ে বলছি। এলেনার কাছে এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটি হলো আফাদ। তারপরও এলেনার কাছে এটা মেনে নিয়ে সহজ নয় যে তাদের সন্তান হবে না। আবার সে আফাদকে ডিভোর্সও দিতে পারছে না, কারণ সে আসাদকে অন্ধের মতো ভালোবাসে। সব মিলিয়ে একটা কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হয়েছে আসাদ ও এলেনার মাঝে। বিবাহ বার্ষিকী উপলক্ষে তাদের আজ একটা রেস্টুরেন্টে ডিনার করতে যাওয়ার কথা, সেখানে বোধহয় আর যাওয়া হবে না, এমন সিচুয়েশনে সেটা হওয়াটাই সঙ্গত নয়। বলে রাখি, আফাত বাংলাদেশি এবং এলেনা আমেরিকান, চাকরির সুবাদে তাদের পরিচয়, তারপর বিয়ে। এখানে আরও কিছু কথা বলে রাখা দরকার, তা হলো আফাত এবং এলেনা আগে একটা ব্যস্ত সড়কের পাশে থাকত, এলেনার কোলাহল পছন্দ না হওয়ায় তারা কোলাহল মুক্ত একটা নতুন বাসায় উঠেছে। তাদের নতুন বাসার সামনে বেশ চমৎকার একটা ফুলের বাগান, বাতাস হলেই ফুলের গন্ধে তাদের ঘর ফুলে ওঠে। তাদের বাড়ির পেছনে আরেকটা বাড়ি, এ দুটো বাড়ি ছাড়া আশেপাশে আর তেমন কোনো বাড়ি নেই। নতুন বাসায় আজ তাদের তৃতীয় দিন, সেদিনের মতো তারা মানসিক অশান্তি নিয়ে ঘুমোতে গেল। অশান্ত আর বিক্ষিপ্ত চিন্তা ভাবনার কারণে তাদের কারোরই ভালো মতো ঘুম আসছিল না। মধ্যরাত, ঘড়িতে তখন রাত 2:45, শীতকাল হওয়ায় ফ্যান বন্ধ, প্রচন্ড শীতে সারা শরীর অবশ হয়ে আসছে। 2টা ব্ল্যাঙ্কেট ব্যবহার করেও শীতের হাত থেকে বাঁচা যাচ্ছে না। এমন সময় হঠাৎ একটা শিশুর কান্নার আওয়াজ শুনতে পায় এলেনা, এবং শব্দ আস্তে আস্তে স্পষ্ট হতে থাকে। শিশুটা ধীরে ধীরে কাঁদছে, মনে হচ্ছে কাঁদতেও শিশুটার বেশ কষ্ট হচ্ছে। মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসছে, কখনো আবার কখনো কখনো কান্নার আওয়াজ ক্ষীণ হতে হতে শূন্যে নেমে যাচ্ছে। পরক্ষণেই আওয়াজটা আবারও স্পষ্ট হয়ে উঠছে। প্রচন্ড শীতে যে শিশুকে গ্রাস করে নিয়েছে সেটা তার গলার আওয়াজ শুনতেই বোঝা যায়। এভাবে 20 থেকে 25 মিনিট অতিবাহিত হওয়ার পর আফাতকে ডেকে তোলে এলেনা, এবং আফাতের কাছে জানতে চায় সে কোনো শিশুর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে কিনা। বেশ কিছুক্ষণ লক্ষ্য করার পর আফাতও স্পষ্টই শিশুর কান্নার আওয়াজ শুনতে পারে, এবং তারা বুঝতে পারে যে কান্নার আওয়াজ তাদের ঘরের দরজার উপাশ থেকে আসছে। তারা দুজনে উঠে আস্তে আস্তে দরজার কাছে যায়, এবং দরজা খুলে দেখতে পায় 5 বছর একটা শিশু খালি গায়ে কেবল একটা হাফ প্যান্ট পরে বসে আছে তাদের দরজার সামনে। তারা দ্রুত শিশুটিকে তাদের ঘরে নিয়ে আসে। প্রচন্ড শীতে শিশুটির সমস্ত শরীর যেন জমে বরফ হয়ে গেছে, আর একটু বাইরে থাকলেই হয়তো সে মারা যেত। শিশুটিকে তারা ফায়ার বক্সের কাছে নিয়ে যায়। এলেনা এবং আফাত দুজনে মিলে শিশুটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করে, তাকে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে জড়িয়ে দেয়। আফাত শিশুটির হাত পা ঘষে গরম করার চেষ্টা করতে থাকে। শিশুটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রায় সকাল হয়ে যায়। এরপর তারা শিশুটিকে কিছু খাবার দেয় এবং বিশ্রামের ব্যবস্থা করে দেয়। সেদিন আর তারা অফিসে যায় না। বিকেলের দিকে যখন শিশুটি একেবারে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তখন তারা শিশুটির কাছে তার নাম ও পরিচয় জানতে চায়। শিশুটি তখন বলে ওর নাম ওয়েলস। সে আরো বলে তার বাবা মা ঝগড়া করে আলাদা হয়ে গেছে, এবং তাকে রাস্তায় ফেলে রেখে দুজন দুদিকে চলে গেছে। এখন তার বাবা মা কিংবা তাদের সাথে থাকার কোনো জায়গা নেই। একথা শোনার পর এলেনার চোখে পানি চলে আসে। শিশুটির এমন করুণ অবস্থা তাকে খুবই ব্যথিত করে, এবং একই সাথে তার মধ্যে শিশুটির জন্য মাতৃত্ববোধ জেগে ওঠে। এরপর এলেনা এবং আফাত দুজনে মিলে সিদ্ধান্ত নেয় যে তারা ওয়েলসকে নিজের সন্তানের মতোই তাদের কাছে রেখে বড় করবে। ওয়েলস এতে কোনো আপত্তি করে না। ঘটনার সূত্রপাত এখান থেকেই। ওয়েলস তাদের বাড়িতে আসার পর থেকেই তারা অস্বাভাবিক কিছু অনুভূতি হতে থাকে তাদের। ওয়েলসের মধ্যেও তারা বেশ কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করে, যেমন ওয়েলস দিনের বেলা বাড়ির বাইরে বেরোতে চায় না, রাতের বেলায়ও সে আলো পছন্দ করে না, গরম কোনো খাবার যেমন চা বা কফি দেখলেই সে ভীত হয়ে ওঠে, ইত্যাদি ইত্যাদি। এছাড়াও ওয়েলস তাদের বাড়িতে আসার পর থেকেই প্রতি রাতেই কোনো না কোনো অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করতে থাকে তারা। যেমন একদিন রাতে এলেনা এবং আফাত এক রুমে শুয়ে আছে, এবং ওয়েলসন রুমে তো মাঝরাতে হঠাৎ আপনাদের ঘুম ভেঙে যায় ওয়াশরুমে পানি পড়ার শব্দ। আপনার ওয়াশরুমে যেয়ে দেখে সবগুলো পানি কল দিয়ে এক নাগরে পানি করছে, সে পানি কলগুলো বন্ধ করে এবং ওয়েলসের ঘরে গিয়ে দেখে সে নিষ্পাপ শিশুর মতো অকলে ঘুমোচ্ছে। অন্য একদিন শেষ রাতের দিকে আফাদ ঘুম থেকে জেগে ওঠে ওয়াশরুমে যাওয়ার জন্য এবং ঘুম ভাঙার পর সে ভিন্ন এক ধরনের আওয়াজ শুনতে পারে, অর্থহীন তবে প্রচন্ড তীক্ষ্ণ আওয়াজ তাকে বিরক্ত করে তোলে। আওয়াজের উৎস সন্ধান করতে যেয়ে সে দেখে ওয়েলসের রুম থেকে আওয়াজটা এসছে। সে ওয়েলসের ঘরের দরজা খুলে দেখতে পায় ওয়েলস ঘুমিয়ে আছে। সে আরো লক্ষ্য করে দরজা খোলার সাথে সাথে আওয়াজটা বন্ধ হয়ে গেছে। এরপর থেকে সে দরজাটা বন্ধ করে দেয়, ঠিক সাথে সাথে আবার আওয়াজটা তার কানে আসতে থাকে। আবার অনেকদিন এলেনা ঘুমিয়ে আছে, হঠাৎ অচেনা কারো পায়ের শব্দ তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে উঠে লাইটের আবছা আলোয় সে দেখতে পায় তার ঘরে একটা ছায়া হেঁটে বেড়াচ্ছে, কিন্তু ছায়াটা কিসে এলেনা সেটা বুঝতে পারে না। আর ছায়া তো পরে তো কোনো বাস্তবিক অস্তিত্বশীল বস্তু, কিন্তু সেই ছায়াটার অস্তিত্বশীল কোনো বস্তুর সন্ধান মেলে না, কেবল ছায়াটাই স্থানান্তরিত হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। এরকম চলতেই থাকে একের পর এক, প্রতি রাতেই প্রায় কিছু না কিছু ঘটছে, কিন্তু এতদিন এলেনা বা আফাত কেউ কাউকে বিষয়ে কিছু বলেনি। একদিন তারা উভয়েই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে এবং তাদের বাড়ির মালিকের সাথে বিষয়টা নিয়ে কথা বলতে যায়। তাদের বাড়ির মালিক তাদের জানায় যে তার মানে যেটা জানায় সেটা তারা জানার জন্য প্রস্তুত ছিল না। তাদের বাড়ির মালিক বলে যে এখন তারা যে ফ্ল্যাটে বাস করছে সে ফ্ল্যাটে তাদের আগে অন্য এক দম্পতি বাস করত, তো কোনো একদিন ওই দম্পতির মাঝে কোনো একটা বিষয় নিয়ে পরিবর্তন না হওয়ায় তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায় তাদের 5 বছরের শিশু সন্তান। তখন তারা তাদের সন্তানকে হত্যা করে ওই ফ্ল্যাটে রেখে তারা বন্ধ করে দুজন দিকে চলে যায়। এরপর 5 বা 7 দিন পর ওই ফ্ল্যাট থেকে যখন প্রচন্ড দুর্গন্ধ আসছিল তখন ফ্ল্যাটের তালা ভেঙে একটা 5 বছরের বয়সের শিশুর গলাকাটা লাশ পাওয়া যায়। এরপর আফাদ ও লেনা তাদের বাড়ির মালিককে একটা পুতপাল আফাদকে তাদের বাড়ির মালিক একটা পত্রিকা এনে সেই শিশুটির লাশের ছবি দেখায়। তখন আফাদ ও লেনা প্রচন্ড থমকে যায়। ছবিটিতে যে শিশুটির লাশ দেখা যাচ্ছে সেটি তাদের ঘরে এতদিন ধরে অবস্থান করা ওয়েলসের লাশ। তাদের চোখকে বিশ্বাস করতে পারছিল না, তারা কি করতে পারবে বুঝতে পারছিল না। পত্রিকায় শিশুটির লাশের ছবি দেখার পর এলেনা সেন্সলেস হয়ে যায়। তখন আফাদ তাকে বাড়ির মালিকের কাছে সব ঘটনা খুলে বলে এবং এরপর আফাদ ও এলেনা তাদের ঘরে ফিরে ওয়েলসকে দেখতে পায়নি। প্রকৃতিতে কখনো কখনো এমন অনেক ঘটনা ঘটে যা ব্যাখ্যা করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, আবার তা অবিশ্বাসও করা যায় না। এমন একটি ঘটনা এটি। মোহাম্মদ শফিন শাহরিয়ার, খালিশপুর, খুলনা। এরপর তিনি শেয়ার করেছেন তার ফোন নাম্বারটি, যেটি আমি শেয়ার করতে চাচ্ছি না বা পাচ্ছিও না। তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় যে আপনার ঘটনাটি যেটা আপনি মানে লিখে পাঠিয়েছেন সেটি সবার ভালো লেগেছে এবং এরকম অদ্ভুত ঘটনা মাঝে মাঝে আমরা সম্মুখীন হই এবং কী করবো বুঝতে পারি না। যে ঘটনাগুলো খুব অবিশ্বাস্য লাগতে লাগে এবং যে ঘটনাগুলো বিশ্বাস করা আমার জন্য মাঝে মাঝে কঠিন হয়ে যায়, আপনার জন্য বা আপনাদের জন্য তো কঠিন হওয়াটাই স্বাভাবিক। তবে যতটুকু জানি যে আপনাদের এখানে ভূত যারা ঘটনা পাঠান তারা নিজের দায়িত্ব নিয়ে ঘটনা পাঠান এবং আমি সবসময় বলি যে বিশ্বাস করা বা না করা এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি তালহা পুরান ঢাকা মিটফোর থেকে আসছি। তো রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটা শেয়ার করতে চাচ্ছি সেটা আমার নিজের অভিজ্ঞতা নয়, তবে যে আমার কাছে শেয়ার করছে আমার সাথে শেয়ার করছে সে তার এই ব্যাপারটা হচ্ছে লাইফে সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স ছিল। তাই সে আমার কাছে বলছে যে যদি তুমি পারো তাহলে সেটা ভূতের ফিঙ্গে বলো। তো রাসেল ভাই, ঘটনাটা যদিও শুরু হয়েছে 2010 থেকে, তবে এটার মেন কাহিনীটা 2012 ছিল। আমি 2010 থেকেই বলি, তবে যে ঘটনা যেখানে ঘটছে সেই এক্সাক্ট জায়গাটা আমাকে বলতে না করছে, তবে এতটুকু আমি বলতে পারি যে ঘটনাটা বিবাড়িয়াতে ঘটছিল।
তো ব্রাহ্মণবাড়িয়া, রাইট?
জি, ব্রাহ্মণবাড়িয়া। তো রাসেল ভাই, এতটুকু ক্লিয়ার করে রাখি যে বিবাড়িয়াতে ছিল,
আপনি বলেন।
তো রাসেল ভাই, বিবাড়িয়াতে ছিল হচ্ছে তার, না আমার ফ্রেন্ডের দাদির বাড়ি ছিল। তো দাদির বাড়িতে যে শুধু তার দাদা দাদি থাকতেন এমন না, ফ্যামিলিটা মোটামুটি খুব বড় ছিল, তার চাচা চাচিরাও থাকতেন, আরো অনেক আত্মীয় স্বজনরা থাকতেন।
আচ্ছা।
তো 2010 তার চাচা আর চাচি দুইজনই 2 মাস গ্যাপে মারা যান। 2 মাস গ্যাপে মারা যান। তো তার চাচার ব্যাপারে একটা কথা বলে রাখি যে রাসেল ভাই, আমি যখন এর আগের বার আসছিলাম তখন একটা কথা আপনার কাছে শেয়ার করছিলাম যে যারা ধরেন তাবিজ টাবিজ করে বা জিন বশ করে রাখতে পারে বা কুফরি কালাম করে, এদের উপর জিনদের একটা জিদ কাজ করে, যেটার কারণে তারা চায় তাদের ক্ষতি করতে, বাট তাদের ক্ষতি করতে না পারার কারণে তাদের বংশের বা গোষ্ঠীর কারোর একজনের টার্গেট করে তাদের ক্ষতি করার চেষ্টা করে। তো তার চাচা এমনই একজন ছিলেন যে তার এলাকার বা সে যে জায়গায় থাকতেন সেখানের মানুষরা তাকে অনেক ভালো করে চিনতেন, কারণ তার মানুষের যখন কোনো ঝামেলা টামেলা হতো, কোনো বিষয়ে তাবিজ টাবিজ লাগতো, তখন সে যে তাবিজগুলো দিতেন সেই তাবিজগুলোতে অনেক কাজ হতো।
আচ্ছা।
তো আমি তার নামটা বলে দিচ্ছি, কারণ তার নামটা বলার অনুমতি আছে। তো তার নাম হচ্ছে কাইয়ুম ফকির, তাকে সবাই ফকির বলে চিনতেন আর কি। তো 2010 সে কোনো একটা কারণে, মানে সেটা প্যারানর্মাল কোনো বিষয় না, সে তার শারীরিক কোনো অসুস্থতার কারণে সে মারা যায় 2010। তো রাসেল ভাই, একটা জিনিস হচ্ছে, আমি যেহেতু বলছিলাম যে এরকম কোনো কাজ করলে জিনদের একটা জিদ থাকে, তার পরিবারে যে কোনো উপর আসর, তার উপর আসর পড়ে। তো তার এই কাজের কারণে সে আসরটা পড়ছিল তার স্ত্রীর উপরে, মানে আমার ফ্রেন্ডের চাচির উপরে। তো সে মারা যাওয়ার পর থেকেই বাসায় সবাই খেয়াল করে যে তার চাচি খুব অদ্ভুত ধরনের আচরণ করে সবার সাথে। লাইক রাতেবেলা যখন সবাই ঘুমায় পড়ে তখন সে সবার দরজার সামনে যায়, একদম কোনো কথা নাই বার্তা নাই, স্টিল দাঁড়ায় থাকে, কারোর সাথে কোনো কথা বলে না, কিছুই করে না, ডাকও দেয় না, স্টিল দাঁড়ায় থাকে। ইভেন যদি কারোর দরজা খোলা থাকে রাতেবেলা, তো সে দরজার ভিতরে ঢুকে একদম তাদের দিকে দাঁড়ায় তাকায় থাকে। যদি মানুষ রাতেবেলা এমনি যদি কাউকে দেখে এইভাবে দাঁড়ায় আছে কোনো কারণ ছাড়া, তাকে এমনিতে জিজ্ঞেস করবে যে তোমার কী হয়েছে, হঠাৎ করে এখানে আসছো কেন, কোনো সমস্যা কিনা। তো তাকে যখন এসে জিজ্ঞেস করা হতো যে তোমাকে কোনো সমস্যা কিছু বলবা, তো তখন কোনো রিপ্লাই না দিয়ে সে সোজা চলে যেত, মাথা নিচু করে চলে যেত। এমনও হচ্ছে যে মাঝে মাঝে দরজা বন্ধ করে রাখলে সে দরজা নক করতো, দরজা নক করার পর দরজা যখন খুলে দেওয়া হতো তখন সে দেখতো যে সে একদম নিচের দিকে তাকায় আছে, কারণ কোনো কথাবার্তা বলে না, কিছু জিজ্ঞাসাও করে না। আর যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে কোনো সমস্যা কিনা, তখন সে মাথা নিচু করে তার রুমের দিকে চলে যায়। তো এই ধরনের ঘটনা কয়েকদিন চলতে থাকে এরকম। ইভেন মাঝে মাঝে এমন হতো যে রাতেবেলা যখন সবাই ঘুমায় পড়ে তখন যার যার রুম থেকে সে, মানে সবাই একটা আওয়াজ শুনতে পারে, বিদঘুট ধরনের একটা হাসির আওয়াজ শুনতে পারে যেটা তার চাচির রুম থেকে আসে। তো হাসির আওয়াজটা এমন ছিল যে সে যখন একটা সুস্থ মানুষ ছিল, কারণ সুস্থ এই জন্য বললাম যে সে এখন যে ধরনের বিহেভগুলো করে এটা সবার কাছে একটু অসুস্থ মানুষের মতো মনে হয়। তো তার মানে তার চাচা যখন জীবিত ছিল তখন সে যেভাবে হাসতো তার থেকে একদম ভিন্ন ধরনের একটা হাসি, যে ধরনের হাসি শুনলে যে কারো ভয় লাগবে, আর রাতের বেলা এরকম শুনলে যে কারো ভয় লাগবে। তো সবাই যখন এরকম ধরনের হাসি শুনে তার কাছে আসতো, আসার পর তাকে জিজ্ঞেস করতো কী হয়েছে তোমার, এটা বলে তার ঘাটটা যখন ফিরাতো তখন দেখতো যে তার চোখগুলো বড় বড় করে তাকে আসে, তার মুখে বিন্দু পরিমাণ কোনো হাসি নেই, আর সে মুখটা গোমরা করে আসে, মানে এতক্ষণ কোত্থেকে হাসির আওয়াজ আসছে সেটা বোঝাই যাচ্ছে না। তো এই ধরনের কার্যকলাপ যখন হচ্ছে তখন নিজেরা নিজেরা, তার ফ্যামিলি মেম্বার নিজেরা নিজেরা ডিসকাস করে নিজেদের মন্তব্য বলে যে আমার মনে হচ্ছে এই ব্যাপারটা প্যারানর্মাল কিছু, কারণ সে দিনের বেলা তো ঠিক থাকে, দিনের বেলা আমাদের সাথে সব কিছু ঠিক আছে, রাতের বেলা কেন এরকম করে। তো তাদের কাছে অনেকের কাছে মনে হয় এটা প্যারানর্মাল কিছু, আবার অনেকে বলে যে তার স্বামী মরে যাওয়ার কারণে সে ডিপ্রেশনে ভুগতে ভুগতে এরকম পাগলামি করতেছে, অনেকের কাছে এটা মনে হয়। তো তার চাচা মারা যাওয়ার পর থেকে যেহেতু তার এলাকা বা তার আশেপাশে কেউ এরকম তাবিজ টাবিজের কাজ আর করতেন না, হ্যাঁ, বা করেন না, তো কেউ এইসব বিষয়ে তাবিজ টাবিজ করতে পারেনি। তাকে ডাক্তার যখন দেখাচ্ছে তখন ডাক্তার বলছে যে সে একদম একজন সুস্থ মানুষ। তো রাসেল ভাই এভাবে চলতে থাকা প্রায় 2 মাস। 2 মাসের মাথায় একদিন সকালবেলা গ্রামের মানুষ বা ওই সাইডের মানুষ একটু তাড়াতাড়ি উঠে সকালবেলা, তো সবাই যখন ঘুম থেকে উঠে যায়, উঠে যাওয়ার পর তার রুম নক করে যে এত লেট কেন হচ্ছে উঠতে। তো রুম নক করার পর ভিতর থেকে কোনো আওয়াজ না আসাতে তার একটু ঘা বেড়া যায়, কী ব্যাপার কী হলো। তো সেই বাড়িটা ছিল একতলা বাড়ি ছিল, যেহেতু তার রুমটা ছিল বাড়ির একটা কর্নারে, মানে বাহির থেকে জানালা খুললে তার রুমটা দেখা যাবে এরকম একটা অবস্থা। তো সেখান থেকে একজন, তার পরিবারের একজন ঘর থেকে বের হয়। ঘর থেকে বের হয়ে তার রুমের জানালা খোলার চেষ্টা করে যে কোনো জানালা খোলা আছে কিনা। সে দুইটা জানালা খোলা পায়। দুইটা জানালা খোলার পর সে যেটা দেখে যে তার চাচি, মানে আমার ফ্রেন্ডের চাচি, সে তার খাটের উপরে যে ফ্যান ছিল সেই ফ্যানে ঝুলতেছে, মানে সে আত্মহত্যা করছে। আর তার চেহারার অবস্থা খুবই বিঘটে ছিল, যে তার জিব্বাটা বের হয়েছিল, চোখগুলো খুব বড় বড় ছিল, যেটা কোনো একটা সাধারণ মানুষের কাছে মানে সহ্য করার মতো না, এরকম একটা অবস্থা। আর সে তখন সাদা সাদা শাড়ি পরেছিল। তো এরকম একটা অবস্থা দেখার পর সে তার ফ্যামিলি মেম্বারের কাছে জানায় যে ভিতরে অবস্থা। তো কেউ দরজা না ভেঙে লকটা ভাঙে, লকটা ভেঙে ভিতরে ঢুকে বডিটা নিয়ে তারপরে ইসলামে যেভাবে দাফন কাফন করে ঠিক সেভাবে দাফন কাফন করছে ঠিকঠাক মতো। তো রাসেল ভাই, আমি বলছিলাম যে দুই বছর পর মেন কাহিনীটা হয়, মানে 2012। তো আমার ফ্রেন্ড, সে ছোটখাটো একটা ছুটি পায়। ছুটি পাওয়ার পর সে চায় যে দেশের বাড়িতে একবার ঘুরে আসি, তার দাদির বাড়িতে। তো এখন যেহেতু অবস্থা স্বাভাবিক, দুই বছর কেটে গেছে, এখন তেমন কোনো সমস্যা নেই। তো সে ছুটি কাটাতে মানে বিবাড়িয়াতে যায়। তো রাসেল ভাই, তখন ছিল হচ্ছে আপনার বৃষ্টির মৌসুম, এটা বলে রাখলাম। তো সে বাসায় যখন যায়, তখন ফ্রেশ ট্রেশ হয়ে তার ব্যাগ ট্যাগ নিয়ে সে ওই রুমেই যায় যে রুমে তার চাচি আত্মহত্যা করছিল, মানে সে সেই রুমে থাকার প্রিপারেশন নিয়ে নেয়। আমি বলবো সেটা আসলে দুর্ভাগ্য ছিল, কারণ এই এই ডিসিশনটার কারণেই তার আজকে এত সমস্যা। তো সে যখন রুমে যায় প্রিপারেশন নেয় শোয়ার, তো তাকে তার ফ্যামিলি মেম্বাররা বলে যে তুমি যদি চাও তাহলে আমাদের সাথে বেড শেয়ার করতে পারো, বা এখানে আরও রুম আছে, তুমি আমাদের সাথে থাকতে পারো। মানে তাকে ইশারা ইঙ্গিতে বলে যে তুমি এই রুমে থাকো না। তো সে কারণ জানতে চায় যে কেন, আমাকে বলো যে কেন থাকতে পারবো না। হ্যাঁ, তো তাকে বলে যে তোমার চাচি তো এই রুমে সুসাইড করছে, তো আমরা এই জিনিসটা ভালোভাবে দেখি না। মানে আমাদের কাছে ব্যাপারটা একটু অন্যরকম লাগে, যে একটা রুমে একটা মানুষ সুসাইড করছে আর তারপর থেকে এই দুই বছর ধরে বা এই রুমে কেউ থাকে না। এমনি দিনের বেলা যাতায়াত করি বা রাতে কেউ থাকে না আমরা। তো সে বলছে, মানে একটু মজা করে বলছে, যে ব্যাপারটা কি এমন যে একটা মানুষ মারা গেছে, তারপর আমি তার রুমে আসলাম, আর সে কবর থেকে উঠে যে আমাকে বলবে যে তুমি খাট থেকে না হয়তো আমার রুম, এরকম লোক বলবে না। মানে একটু মজা করে বলছে, মানে সে এই রুমেই থাকবে ডিসিশন নিছে। তো সেদিন রাতের বেলার কাহিনী রাসেল ভাই, যে রাতের বেলা রাত 4টার দিকে কারেন্ট চলে এসেছিল, কারেন্ট ছিল না। আর আমি বলছিলাম রাসেল ভাই যে বৃষ্টির মৌসুম ছিল। তো সে তার বাম কাত হয়ে শুয়েছিল, আর তার তার এই পাশে ছিল, মানে যেদিকে শুয়েছিল তার উল্টা দিকে ছিল তার রুমের গেট। তো রুমের গেট দুই বছর ধরেই মানে লকটা ভাঙা, লকটা ঠিক করেনি। তো সে খেয়াল করে যে কারেন্ট যাওয়ার কিছুক্ষণ পরেই গেটটা হালকা খুলে গেলে যতটুকু আওয়াজ হয়, মানে হালকা আওয়াজ করে যতটুকু খুলে গেলে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ হয়েছে। তো সে ভাবে যে যেহেতু বাইরে বৃষ্টি বাদল হচ্ছে, বাতাস আছে, হয়তো বাতাসে হালকা খুলছে। সে তো ওই কাতে ওই কাঁথায় শুয়ে আছে, তো সে তেমন একটা মাথায় নেয়নি। তো 5 মিনিট পরে সে কাঁচটা ফিরায়, মানে ডান কাত হয়, ডান কাত হয়ে সে দেখতে পারে যে গেটের যতটুকু ফাঁকা ছিল, যতটুকু ফাঁকা আর কি করছে, ততটুকু ফাঁকাতে কেউ একজন স্টিল দাঁড়ায় আছে, আর সেই মানুষটা তার দিকে এক নজরে তাকায় আছে। সে অল্প আলোতে যতটুকু বুঝতে পারছে যে সেটা একটা দেহ, সেটা একটা মানুষ, আর সে আমার দিকে তাকায় আছে এক নজরে। তো সে চেহারাটা বোঝার জন্য উঠে বসে। উঠে বসার পর সে বাহিরের অল্প আলোতে যতটুকু খেয়াল করে যে যে তাকায় আছে তার চেহারাটা, মানে একটা খুনখুনে বুড়ে বুড়ি মানুষের চেহারা যেরকম হয়, মানে চোখের নিচে অনেক ভাত, মুখের মধ্যে অনেক ভাত, এই যেরকম টাইপের হয় ঠিক সেরকম টাইপের একটা মুখ, মানে খুব ভয়ানক এরকম আর কি। তো সে যেহেতু চিনতে পারতেছে না অন্ধকারে, তো তার বুড়ি মানুষ মনে হওয়ার কারণে সে ভাবছে এটা হয়তো আমার দাদি হবে। তো সে তার দাদি মানে সম্বোধন করে তার ডাকছে যে দাদি আপনার কিছু লাগবে না, কিছু বলবেন। তো সেখান থেকে কোনো আওয়াজ আসে না, কোনো রিপ্লাই আসে না, সেই জিনিসটা আস্তে করে গেট ইয়াতে করে চলে যায়। তো সে যেহেতু কনফিউশনে ছিল যে আমি কি দাদিকে দেখছি না অন্য কাউকে দেখছি, এই কনফিউশনে থাকার কারণে সে সকালবেলা এটা নিয়ে কাউকে জিজ্ঞাসা করে নাই, মানে তার মনে হয় না যে আমার মনে হয় ব্যাপারটা শেয়ার করা উচিত, আমি এমন কিছু দেখছি সেটা সে মনে করে নাই। তো স্বাভাবিক সেদিনটা ভালোই চললো। তারপরের দিন রাতের কাহিনী রাসেল ভাই, সে সে যে খাটটা তো ছিল, খাটটা মোটামুটি বড় ছিল, যেহেতু এখানে একটা ফ্যামিলি থাকতো একসময়। তো সে খাটের এক কর্নারে শুয়েছিল। তো সে আবার একটু বাম কাতে শোয়ার একটু বদ অভ্যাস আছে, সে বাম কাতে শুয়েছিল। তো সে খেয়াল করে রাতের মাঝখানে হঠাৎ করে তার পাশ থেকে তার কানের মধ্যে এমন আওয়াজ আসতেছিল যে তার পাশ থেকে কেউ চুপচুপ করে হাসতেছে, মানে এমন হাসির আওয়াজ যেটা পাশে কেউ শুয়ে থাকলে সে যদি অল্প অল্প আওয়াজে হাসে তাহলে সে তার কানে গেলে যেরকম লাগবে সেরকম হাসির আওয়াজ পাচ্ছিল, মানে সে ক্লিয়ার যে এটা আমার পাশে থেকে আসতেছে। তো সে কাজটা ফিরে, কাজ যখন ফিরে তখনই দেখতে পারে যে খাটের থেকে এক পল্টি মেরে, মানে এক পল্টি মেরে যদি কেউ নিচে পড়ে যায় সেরকম ভাবে কোন একটা বডি খাটের থেকে পড়ে গেল, সেটা একদম ক্লিয়ারলি দেখছে। তো সেটা দেখার সাথে সাথে হামাগুড়িতে খাটের কর্নারে গিয়ে নিচের দিকে তাকাচ্ছে যে কে কে পড়ছে কে আসছে, কিন্তু সেখানে কেউ ছিল না। তখন সে ভয় পাচ্ছে যে আমি নিশ্চিত কিছু দেখছি, আমি নিশ্চিত কিছু দেখছি যে একটা গোর খেয়ে পড়ে গেছে নিচে, কিন্তু এখন নাই কেন, তার মানে কি গতকালকে যা দেখছি এখন যা দেখছি তা সবই কি খারাপ কিছু? তার মনে অনেক বিভিন্ন প্রশ্ন জাগতেছিল। তো সে রাতে আর ঘুমায় নাই, সকালবেলা তার দাদির কাছে গেছে। দাদির কাছে গিয়ে বলছে যে দাদি আমি গতকালকে এমন একটা জিনিস দেখছি যে আমার গেটের সামনে এসে দাঁড়া থাকে, আবার গতকালকে শুয়ে থাকা অবস্থা দেখছি যে কেউ আমার খাট থেকে পড়ে গেলো, আবার আমার কানে হাসির আওয়াজ আসতেছে, এগুলো কি খারাপ কিছু নাকি আমার ভুল? তো তার দাদি বুঝতে পারছে, কারণ তার চাচি যখন মারা যায় মারা যাওয়ার আগে কিন্তু এইসব কাহিনী করতো, মানুষের প্রত্যেকটা ফ্ল্যাটের রুমের দরজার সামনে এসে দাঁড়ায় থাকতো, ভেতর থেকে হাসির আওয়াজ আসতো। তো তার দাদি যখন বুঝতে পারছে যে এইসব কাহিনী এখন তার নাতি ফেস করতেছে, তো যখন সে বুঝতে পারছে যে তাকে যদি আমি বলে দিই যে এটা আসলে খারাপ কিছু তাহলে সে বাসা থাকবে না, সে বেড়াতে আসছে, যদি আমি তাকে ওগুলো বলে দিই তাহলে সে চলে যাবে, আর যেহেতু এই জিনিসগুলো আমাদের কারো কোনো ক্ষতি করতেছে না তাই আমি না বলাটাই ভালো মনে করছি, তো তার দাদি এইসব কোনো কারণে তাকে আর বলে নাই, তাকে কোনোভাবে ভোলায় ভেলায় তারপরে পাঠিয়ে দিচ্ছে যে এমন কিছু না তোমার মনের ভুল। তো রাশিদা তারপরের দিন কিছু হয় নাই, কিন্তু সে যেদিন ঢাকায় চলে আসবে রাতেবেলা ব্যাগটা গুছিয়ে রাখছে, সকালবেলা ঢাকায় চলে আসবে, সেদিনই হয়েছিল তার সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স লাইফের। রাশিদাই বলে রাখি যে সেদিনও কারেন্ট চলে গেছিলো, তবে সেদিন সে ঘুমায় ছিল, ঘুমায় থাকা অবস্থায় কারেন্ট চলে গেছে। আসলে একটা কথা বলি যে আমরা যখন ঘুমায় থাকি তখন আমাদের শরীরে যদি কেউ হালকা টাচ করে আমাদেরকে জাগাতে চায়, আমাদের ঘুম যতই ভারী হোক আমরা কিন্তু এতটুকু বুঝতে পারি যে কেউ ডাকতেছে, আমরা উঠি বা না উঠি আমরা বুঝতে পারি যে কেউ আমাদেরকে ডাকতেছে। তো সে খেয়াল করে যে তাকে কেউ স্পর্শ করছে, আর সে সোজা হয়ে শুয়েছিল, তার বুকে আর পেটে কেউ স্পর্শ করতেছে, সেটা পুরোপুরি ফিল করতেছে সে। তো সে এটা ইয়া করার পর সে চোখটা খুলে তাকাইছে, চোখটা খুলে তাকানোর পর যেটা দেখছে রাসেল ভাই যে তার খাটের উপর যে ফ্যানটা ছিল সেখানে একটা লাশ ঝুলতেছে, আর লাশের পা দুইটা, পায়ের আঙুল দুইটা তার বুকে আর পেটে টাচ করতেছিল। তো আর সেটা সাদা শাড়িও পরা ছিল। তো রাসেল ভাই আমার মনে হয় না যে এমন কোনো সাহসী মানুষ আছে যে এরকম ধরনের সিচুয়েশনে নিজেকে কন্ট্রোল করতে পারবে, সে যত সাহসী হোক তো সে কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। সে চিৎকার দিয়ে খাট থেকে নামছে, খাট থেকে নামার পর সে তার রুমের গেট ক্লোজ করা পর্যন্ত সে দেখতেছিল সেটা স্টিল ঝুলতেছে। এমন অনেক হয় যে আমরা দেখে খারাপ কিছু দেখি বাট আমরা যখন মুখ ঘুরায় নেই তখন সেটা উধাও হয়ে যায় বা আমরা দ্বিতীয়টা দেখতে পাই না, বাট সেটা তখনও ঝুলতেছিল। তো সে রুম থেকে বের হয়ে যায়, অন্ধকারের মধ্যে চিল্লাচিল্লি করে, চিল্লাচিল্লি করে সবাইকে বলে যে আমি খারাপ কিছু দেখছি, আমি খারাপ কিছু দেখছি, মানে সে হাইপার হয়ে যায়, মানে তার মুখের ভাষা ঠিক থাকে না, সে গালাগালিও করে, অনেকভাবে বোঝাতে যায় যে সে প্রচণ্ড ভয় পেয়েছে আর কিছু দেখছে। তো তখন তার দাদি বুঝতে পারে যে ব্যাপারটা একদম আনকন্ট্রোল হয়ে গেছে, তাকে কিছু বোঝাতে হবে, তাকে সত্যটা বলতে হবে। তো তাকে একটু মানে সামাল দিয়ে তারপরে তার দাদি তাকে বলতেছে যে দেখো তোমার চাচি যখন অসুস্থ হয়ে গেছিলো, মানে তোমার চাচা যখন মারা গেছিলো, তো তোমার চাচি প্রায় সময় এরকম মানে এরকম কার্যকলাপ করতো যে আমাদের গেটের সামনে এসে দাঁড়ায় থাকতো, তার রুম থেকে হাসির আওয়াজ আসতো, তো আমি ওইগুলো দেখে দেখে অভ্যস্ত, বাট এটা কখনোই আমাদের কোনো ক্ষতি করে নাই তাই আমি তোমাকে বলি না, যে যদি বলি তাহলে তুমি অনেক ভয় পাবা আর তুমি চলে যেতে পারবা, তাই আমি বলি নি তোমাকে। তো এটা তোমার কোনো ক্ষতি করবে না, যা দেখছো তুমি বইলা যাবে আস্তে আস্তে, তোমার কোনো ক্ষতি করবে না এটা। তো সে তারপরের দিনই চলে আসে। তো চলে আসার পর সে এখনও ওই তাদের গ্রামে আর কখনো যায়নি। তবে রাসেল ভাই আমি এখানে আসার যেহেতু তিন দিন আগে ঘটনাটা জানতে পারছি, তাই সেখানে গিয়ে আমার সেই প্লেসটার কোনো ছবি বা যেখানে যা ঘটছে সেখানে কোনো ছবি আমি তুলে আনতে পারিনি, যদি আনতে পারতাম তাহলে অবশ্যই আপনাকে দেখাতাম, আর যদি আমি যাই কখনো ইনশাল্লাহ আমি আপনাকে ইমেল করে পাঠিয়ে দিব। আর রাসেল ভাই একটা কথা হচ্ছে যে আমাদের একটা গ্রুপ আছে প্যারানর্মাল সোসাইটি, সেই গ্রুপের প্রত্যেকটা মেম্বারই আপনাদেরকে অনেক ভালোবাসে, আপনাকে অনেক ভালোবাসে, আর গ্রুপের অনেক মেম্বার আছে যাদের এমন অনেক কাহিনী আছে যেগুলো আমরা সাধারণত যেসব কাহিনীগুলো শুনি তার থেকে অনেক আলাদা।
ঠিক আছে, আমরা সেটা কালেক্ট করব এবং আমরা অবশ্যই তাদেরকে
কোন এক সময় আমন্ত্রণ জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ইউর স্টোরি। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এখানে লিখছেন, তাওরাত হোসেন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন জরিফ আকিব জরিফ, এছাড়াও মেহেদ হোসেন সানি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন নাইম ইসলাম, এছাড়াও আছেন পান্থ, আমাদের সঙ্গে আছেন পান্থ রোহিত, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তানহাজ ভাই, রাকিব রোমেল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মুস্তাফিজুর রানা, এছাড়াও আমাদের সঙ্গে আছেন এম ডি সাইফুল ইসলাম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফেরদৌস আহমেদ, আছেন আমাদের সঙ্গে মহিতুল ইসলাম মিম, এছাড়াও নীরব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন জান্নাতুল নাইম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এম ডি সাইফুল ইসলাম খুলনা থেকে শুনছেন, আমাদের সঙ্গে নাইমুল আছেন, আছেন আমাদের সঙ্গে শরীফ আকরাম, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছেন মিরাজ খান রায়ান, এছাড়াও আলমগীর হোসেন মেহেদির আছে দুর্গাপুর থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন ফারাবিতর ময়, আমাদের সঙ্গে আছেন রিছু বাইহান, আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি সেন্টি আহমেদ আমাদের সঙ্গে আছেন, এছাড়াও নাফিউর আলম সাদ, এছাড়াও ইয়াসিদ সিরাজ শফিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মনির সাগর দোহার নবাবগঞ্জ থেকে শুনছেন, আতিকুর রহমান আতিকুর রহমান আমাদের সঙ্গে আছেন, হালকা শীতে ভুতে কেন তার কাছে দারুণ লাগছে লিখেছেন, মোহাম্মদ দিশান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইন্ডিয়াস কুজবান, সুজন হুসাইন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এম ডি আঞ্জুম আসাফ, তৌফিকুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জিলান হাসনাত কিয়াস নাদর থেকে শুনছেন তিনি, আমাদের সঙ্গে আছেন রৌফ ইসলাম রাজশাহী থেকে শুনছেন, অনিন্দ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জাবির, এছাড়াও আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন দেখতে পাচ্ছি আমাদের যে ভূতের পেজটা আছে সেই পেজে, আর আমাদের যে রেগি ফুর্তির পেজ রয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে আছেন অয়ন দাস, এম ডি পল্লব হুসাইন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ প্রেম, এছাড়াও হিমেল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন খালিদ খান, এহসানুল হক, রিফাত আমাদের সঙ্গে আছেন, করিন আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন এম এইচ জীবন, রাফি আহমেদ আনন্দ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রাজবি, এছাড়াও এম ডি আলম আমাদের সঙ্গে আছেন ফরিদপুর থেকে অ্যাপ দিয়ে শুনছেন তিনি, আমাদের সঙ্গে আছেন এম ই এম এইচ ইমন, এছাড়াও আছেন সানাম তেরি, আমাদের সঙ্গে আছেন মেহেদি, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাজবি চৌধুরী সহ আরো অনেকে। তো আপনারা যারা আমাদের এই পেজ দিতে আসতে চান তারা চলে আসতে পারেন www.facebook.com/radio.fukti অ্যাড্রেসে, এছাড়াও আমাদের যে ইমেল করতে চান যে যারা তারা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটাও লিখে রাখতে পারেন বা জেনে নিতে পারেন bhutasan@radio.fukti.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের কথা যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শুনি। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে বা লিখেও পাঠাতে পারেন। আমরা যেটা করবো সেটা হচ্ছে এখন একটা ছোট্ট বিরতিতে যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টেচিং টু রেডিও ফুটি রেড এফ এম অ্যান্ড টু ফুটি
ফুটি।
ওকে রেকর্ডিং শুরু করছি।
দারুণ খবর, গ্রামীণ ফোনের 2GB ইন্টারনেট এখন মাত্র 38 টাকায়।
হ্যাঁ 38 ভাই, স্ক্রিপ্টে ভুল আছে, 38 না 42। না না ভুল নাই, ঠিকই আছে, তুমি বলে যাও
কোথায় ছিলাম। ও গ্রামীণ ফোনের 2GB ইন্টারনেট এখন মাত্র 38 টাকায়, মেয়াদ 2 দিন।
ভাই মেয়াদও 2 দিনই?
হ্যাঁ 2 দিনই
হয়েছে, এবার চলে আসো
ভাইয়া, একটু বাকি।
ওকে শেষ করো।
বিস্তারিত জানতে ভিজিট gramin.com।
সময় করে কল দিও প্লিজ।
দেখি এত লম্বা পথ, কাজের চাপও অনেক,
তাই বলে 5টা মিনিট দেরি করা যাবে না?
যায় তো, কিন্তু মোবাইলের চার্জটাও যে শেষ হয়ে যায়।
এসব বাহানা এখন আর চলবে না, কল দিতেই হবে।
ট্রেন ছেড়ে দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, চেষ্টা করব।
প্রিয় মানুষগুলোর কাছে থাকে এমন আবদারগুলো এবার আর চার্জের কারণে আটকে থাকবে না। গ্রামীণ ফোন এবং মাইক্রোম্যাক্স নিয়ে এলো সাশ্রয় মূল্যে 5000mAh ব্যাটারির 4G অ্যানেবল মাইক্রোম্যাক্স B5 প্রো স্মার্টফোন। এবার 1 নম্বর নেটওয়ার্কে ছুটে চলুন ফুল চার্জে। বিস্তারিত gramin.com।
ওকে রেকর্ডিং শুরু করছি।
দারুণ খবর, গ্রামীণ ফোনের 2GB ইন্টারনেট এখন মাত্র 38 টাকায়।
হ্যাঁ
38
ভাই, স্ক্রিপ্টে ভুল আছে, 38 না 42।
না না ভুল নাই, ঠিকই আছে, তুমি বলে যাও।
কোথায় ছিলাম?
ও, গ্রামীণ ফোনের 2GB ইন্টারনেট এখন মাত্র 38 টাকায়, মেয়াদ 2 দিন।
ভাই, মেয়াদও 2 দিনই?
হ্যাঁ, 2 দিনই হয়েছে। এবার চলে আসো
ভাইয়া, একটু বাকি।
ওকে, শেষ করো।
বিস্তারিত জানতে ভিজিট gramin.com।
সময় করে কল দিও প্লিজ।
দেখি, এত লম্বা পথ, কাজের চাপও অনেক।
তাই বলে 5টা মিনিট দেড় করা যাবে না?
যাই তো, কিন্তু মোবাইলের চার্জ চার্জ শেষ হয়ে যায়।
এসব বাহানা এখন আর চলবে না, কল দিতেই হবে।
ট্রেন ছেড়ে দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, চেষ্টা করব।
প্রিয় মানুষগুলোর কাছে থাকার এমন আবদারগুলো এবার আর চার্জের কারণে আটকে থাকবে না। গ্রামীণ ফোন এবং মাইক্রোম্যাক্স নিয়ে এলো সাশ্রয়ী মূল্যে 5000mAh ব্যাটারির 4G এনেবলড মাইক্রোম্যাক্স B5 প্রো স্মার্টফোন। এবার এক নম্বর নেটওয়ার্কে ছুটে চলুন ফুল চার্জে। বিস্তারিত gramin.com।
Boot FM, the night comes alive with gramin.com.
Night comes alive with coming from the listening to radio food theater of FM. We ask that you share with your Shabbat or Jamma Sunday. You will ask you to get up with the Shabbat Jai by Shago to Janaki Food FM. Even she shut it. I'm the Chula Yachi Sharashuri Abadir. DTO to pick up the name that please to Bolden. That's what I'm not right.
Assalamu alaikum, listeners. I'm leader Mundurak TDST.
Jip.
What's my commercial in it? She can't make to speak. That's handling with the government. I'm lost. ঠিক আছে রাসেল ভাই, সরাসরি আমি ঘটনা চলে যাচ্ছি। যে ঘটনাটা বলবো রাসেল ভাই, সেটা হচ্ছে মূলত আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। রাসেল ভাই, ঘটনাটি হচ্ছে 2016 সালে, অর্থাৎ ওই সময়টাতে আমি মূলত একটি অর্থাৎ জব করতাম, লাইক ডাটা এন্ট্রি টাইপের একটি জব করতাম আমেরিকান প্রপার্টি। তো জব করাকালীন সময়, অর্থাৎ ওই দিনটা ছিল শুক্রবার, তো অফিস থেকে আমাকে বলা হয় যে আজকে কাজের একটু প্রেশার আছে, আপনি কাইন্ডলি 1 ঘন্টা আজকে কাজ একটু বেশি করে দেন। ওই দিনটা তো আমার স্যালারি দেওয়ার কথা ছিল, তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম তাহলে আমি স্যালারিটা নিয়ে একেবারে যাই। তো আমি তাদের অফারে রাজি হই, সুপারভাইজার বললেন আমি রাজি করে দিই, ঠিক আছে আমি আজকে 1 ঘন্টা কাজ বেশি করে দেবো। তো কাজ করার শেষ, প্রায় শেষ, আমি কিছুক্ষণ আগে আমি বের হয়ে আসি, অর্থাৎ আমি তার সাথে কথা বলে স্যালারিটা নিয়ে আমি বের হয়ে আসি। বললাম ভাই আজকে পসিবল হচ্ছে না আমার পক্ষে, আমি বাসা যেতে যাচ্ছি। তো উনি আমাকে স্যালারি দিয়ে উনি বললেন ঠিক আছে আপনি তাহলে চলে যান। তো অলমোস্ট 12টা বেজে গেছে, 10 বা 15 মিনিট বাকি, ওই সময় আমি বের হয়ে আসি। তো জায়গাটা ছিল মূলত কোকাকোলা, অর্থাৎ বিশ্ব রোড এবং নতুন বাজারের মাঝামাঝি যেই জায়গাটা, ওই জায়গাটা ছিল। তো সেখান থেকে বের হয়ে আসার পরে আমি মূলত গাড়ির জন্য ওয়েট করছিলাম। তো এত রাতে বাসটা খুবই রেয়ার, বাস বা অন্যান্য যান চলাচল খুবই রেয়ার, যেহেতু আমি বার্থডে আসবো, তো আমি তেমন কোনো গাড়ি পাচ্ছিলাম না। বাট হঠাৎ করে আমি এখানে দেখলাম যে একটা রিক্সা আসছে, দুপুরে দেখলাম একটা রিক্সা আসছে। বলে রাখি সাধারণত উই রোডে, অর্থাৎ এমন সময় রিক্সা খুবই রেয়ার, মানে দেখাই যায় না রিক্সা। দিনের বেলা তো রিক্সা খুবই রেয়ার, যেহেতু রোডটা প্রায় হাইওয়ের মতো। তো আমি রিক্সাটা দেখে মনে মনে প্রথমে খুশি হই যে যাক, বাসা যাওয়ার জন্য খুব ভালোই হলো। পরে আমি রিক্সাওয়ালাকে দেখে মূলত একটু অবাক হয়ে যাই যে রিক্সাওয়ালা ছিল এরকম, লাইক ওনার মাথায় একটা কালো পাগড়ি পরা ছিল, প্লাস চোখগুলো সুরমা, অর্থাৎ সুরমা রেয়া ছিল চোখে, এবং দেখতেও খুব সুদর্শন ছিল রিক্সা। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আমি ওনাকে বললাম যে মামা বাড্ডে যাবেন কি না, উনি বলে ঠিক আছে আমি যাবো। তো আমি ভাড়ার কথা জিজ্ঞেস করা, উনি আমাকে বলেন যে মামা আপনি যা খুশি আমাকে আপনি দিয়ে, কোনো সমস্যা নেই। পরে আমি বললাম দেখেন আপনি যদি সোজা যান তাহলে আপনাকে পুলিশ কিন্তু অবশ্যই ধরবে, এত রাতের বলা। তো বিকল্প কোনো পদ্ধতি কিংবা রাস্তা থাকলে আপনি কাইন্ডলি ওইখান দিয়ে যান, দুজনের জন্য বেটার। তো উনি অন্য একটা রাস্তা দিয়ে যায়, যদিও ওই রাস্তা আমি কখনো চলাচল করিনি, রাস্তাটা আমার কাছে আনলে। তো উনি অন্য একটা রাস্তা দিয়ে যায়। তো যাওয়ার সময় মূলত ওইখানে, অর্থাৎ জায়গাটার নাম আমি সম্বন্ধ কারণে উল্লেখ করতে পারছি না, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওইখানে একটা কবরস্থান পড়ে, পারিবারিক কবরস্থান, বাট মোটামুটি অনেক বড় সাইজের কবরস্থানই। তো সেটা হচ্ছে ওইখানে যাওয়ার কবরস্থানের একটু দূর থেকে আমরা দুজনে দেখতে পাই যে কিছু লোক ওই কবরস্থানের মধ্যেই একটি লাশ নিয়ে প্রবেশ করছে। তো এটা দেখার পর আমি খুব অবাক হই পার্সোনালি যে এত রাত্রিবেলা লাশ নিয়ে প্রবেশ করছে। তো উনি ওই রিক্সাওয়ালা আমাকে বললো যে মামা হয়তো জানাজা হবে, তাহলে চলো আমরা জানাজাটা পড়ি তারপর আমরা যাই। তারপর আমি বললাম যে জানাজা হবে, দেখেন এত রাত্রে বেলায় কবরস্থানে যাবো, ব্যাপারটা কেমন না? আমি বললাম আমার প্রয়োজন নেই, চল আমরা চলে যাই। তো উনি আমাকে খুব জোরাজোরি করছিল যে ভাইয়া জানাজাটা আমরা করেই যাই, ভালো হবে, সোহাবের কাজ। উনি আমাকে বারবার করে বলছে, উনি আমি ওনাকে বারবার বোঝাচ্ছি যে ভাই দেখেন দরকার নেই, লাশে হচ্ছে গিয়ে মা ওয়েট করছে, এর মধ্যে অনেক কাজ হয়ে গেছে অলরেডি, এখন আর প্রয়োজন নেই, চল আমরা চলে যাই। উনি বলো ভাই দেখেন একটা জানাজা তো আমরা পড়ে যাই, সমস্যা নেই, জানাজাটা পড়েই যাচ্ছে, আমরা বের হয়ে চলে আসবো। তো ওনার খুব জোরাজোরিতে আমি রিক্সা থেকে নামি, তারপর আমরা কবরস্থানে নিয়ে করি। তো ভিতরে আমরা প্রবেশ করি, তো রিক্সাওয়ালা আমার একটু পিছনে ছিল, তো ভিতরে যাওয়ার পরে ওই লোকগুলো লাশ নিয়ে আমাদের সামনে ছিল, তো ওনারা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে, আমরা পিছনে ছিলাম। সেখানে গিয়ে দেখলাম যে অলরেডি ওখানে কবর খোঁড়াই ছিল, জাস্ট জানাজা পড়ে দাফন করা হবে, তো ওখানে লাশ রাখা হয় এবং জানাজার জন্য দাঁড়ানো হয়। তো আমিও জুতো খুলে আমিও জানাজার জন্য দাঁড়াই, নিয়ত করে জানাজার জন্য আমি দাঁড়িয়ে দিই, রিক্সাওয়ালা আমার পাশেই ছিল বা পাশে, উনিও দাঁড়ায়। তো জানাজা শুরু হয়, জানাজা আমরা পড়ি, পড়ার পরে আমি দেখলাম যে ওনারা লাশ নিয়ে মানে সামনের দিকে যাচ্ছে লাশ কবরে নামানোর জন্য। তো আমি পিছন থেকে খুব ট্রাই করছিলাম লাশটাকে একটু দেখার জন্য যে কার লাশ কিংবা কী অবস্থা, আমি একটু দেখার ট্রাই করছিলাম। বাট ওই লোকগুলো খুব লম্বা ছিল, যেটা আমি ওই অর্থাৎ কবরে অর্থাৎ ওই কবরে আমার চোখ যাচ্ছিল না, আমি ট্রাই করে যাচ্ছিলাম যে কোনোভাবে একটু দেখা যায় কি। তো এক ট্রাই করা এক অবস্থায় আমি একটু পিছনের দিকে তাকাই ওই রিক্সাওয়ালাকে খোঁজার জন্য, বাট আমি পিছনে তাকি আমি ওই রিক্সাওয়ালাকে দেখতে পাচ্ছি। তো এটা দেখার পর আমার একটু অবাক লাগে, তো আমি একটু পিছন দিকে যাই, অর্থাৎ গেট যেদিকে আমি একটু ওই দিকে একটু যাই, উনি কি বাইরে গেল কিনা। তো পিছনে বড় বড় দুটো গাছ, আমি গাছ দুটো ক্রস করে মোটামুটি গেটের পাশে যাই, আমি গেটের কাছাকাছি যাই আর কি। তো ওইখানে যাওয়ার পর আমি ওকে দেখতে পাই না, ওখানে যাওয়ার পর আমি দেখতে পাই না, আমি খুব খুঁজছিলাম ওকে যে কোথায় গেল, আমি ওকে দেখতে পাই না, দেখে আমি পিছনে দেখানো। আসলে পিছনে দেখানোর পর আমি যে বিষয়টা দেখি এটা সত্যি আমি ওই সময়টা এক্সপেক্ট অর্থাৎ এক্সপেক্ট করিনি আমি বিষয়টা। আমি দেখতে পাই ওখানে আসলে কেউ ছিল না, ইভেন যে কভার খোঁড়া ছিল ওই মাটির জায়গাটা ওটা একদম লেভেল জায়গা, শুধুমাত্র ওই খাটিয়াটাই এখানে ছিল, তাছাড়া অন্য কোনো লোক আমি সেখানে আর দেখতে পাই। তো এটা দেখার পরে স্বাভাবিকভাবে আমি মানে আমি অন্যরকম হয়ে যাবি ওই সময়টাতে। তো আমি কিছু কাউকে অর্থাৎ আমি কাউকে কল করবো না কি করবো আমি বুঝতে পারছি না, আমি একদম মানে থ হয়ে গিয়েছিলাম ওই সময়টা। তো পরবর্তী সময়ে আমি আমার হাতে ছোট একটা শপিং ব্যাগ ছিল, ব্যাগটা হাত থেকে আমার পড়ে যায়, হাত পা ছিল ব্যাগটা আমার হাত থেকে পড়ে যায়। তো আমি ব্যাগটা হাতে নিয়ে আমি গেটের দিকে যাওয়া শুরু করি, তো গেটের কাছাকাছি যখন আমি যাই তখন ওই জায়গায় আমি অর্থাৎ কবরস্থানে গেটের সামনে একজন গার্ডকে দেখতে পাই, যেখানে দুজন গার্ড সবসময় থাকে আমি শুনেছিলাম, সেখানে আমি একজন গার্ডকে দেখতে পাই। তবে যখন আমি কবরস্থানে প্রবেশ করি তখন আমি কাউকেই দেখতে পাই, গেট তো খোলা ছিল, তো ওইখানে আমি দেখতে পাই। এবং আমি সেখানে গিয়ে তখন দেখি যে গেটটা বাইরে থেকে তালা লাগানো, অর্থাৎ কবরস্থানে ঢোকার অর্থাৎ প্রবেশ করার যে পথ ওই বাইরে থেকে অর্থাৎ ওই জায়গা দিয়ে ওই জায়গা থেকে গেটটা তালা লাগে। তো ওই লোক আমাকে অর্থাৎ অন্যরকম কিছু ভাবে যে উনি ভাবে যে হয়তো আমি লাশ টাশ চুরি করতে আসছি, এরকম কিছু নিয়ে আমাকে চিন্তা করে, উনি এই চিন্তা করে উনি আমাকে খুব জেরা করতে থাকে যে আপনি এতটা কীভাবে এর মধ্যে আসলেন, গেট অনেক উঁচু ছিল আসলে, তো এখানে উপর দিয়ে আসা পসিবল। উনি আমাকে বললো যে আপনি কোন পথে আসছেন, উনি আমাকে খুব জেরা করা শুরু করলো। আমি ওনাকে বারবার বুঝানোর চেষ্টা করছি যে ভাই দেখেন এরকম এরকম একটা ঘটনা হয়েছে, উনি কোনোভাবে এটা বিশ্বাস করছিল। তো আমার যেই সুপারভাইজার ছিল জেমস রয়দা, তো ওই জেমস রয়দাকে আমি কল করি, অর্থাৎ উনি ওই জায়গার স্থানীয় ছিল, আমি রয়দাকে কল করি। ওনাকে কল করতে করতে অলরেডি ওই গার্ড অর্থাৎ পাকিস্তানের যে গার্ড আছে উনি অলরেডি পুলিশকে কল করে। এবং আমি তারপর আমি জেমস রয়দাকে কল করি, আমি বলি রয়দা যে আমি এই প্রবলেমে করেছি, যদি কাইন্ডলি একটু আপনি আসতে পারেন। তো ওনার ডিউটি মূলত রাসেল ভাইয়া আমার আমরা যে কাজগুলো করি ওগুলো হ্যান্ড ওভার করে উনি ওনার আস্তে আস্তে প্রায় দেড়টা দুটার মধ্যে বাসায় আস্তে আস্তে এরকম সময় লেগেছে, দেড়টা থেকে দুটার মতো লেগেছে। তো রাসেল ভাই ওনাকে আমি কল করি, উনি তৎক্ষণাৎই ওনার বাইক নিয়ে উনি ওই স্পটে চলে আসে। ইতিমধ্যে পুলিশও প্রায় কাছাকাছি চলে আসে, তো ওই গার্ড মূলত কল যেহেতু কল করেছিল পুলিশও প্রায় কাছাকাছি চলে এসেছে, তো ওই সময়টা তো উনিও চলে আসে। তারপর উনি এসে অর্থাৎ ওই গার্ড ওনাকে দেখেই চিনতে পারে যেহেতু উনি স্থানীয় ছিল, এখানে অনেক স্থানীয় উনি। তো গার্ডকে উনি বলে উনি আমার অফিসের ইনফ্লি কোনো সমস্যা নেই, তুমি ওকে ছেড়ে দেবো। তো উনি বলে যে স্যার আমি তো অলরেডি পুলিশকে নক করেছি, কারণ এখানে তো বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, প্লাস বাইরে থেকে গেট লাগানো উনি কীভাবে ভিতরে আসবে এই বিষয়টা ওনাকে বলে। আর উনি বলে ঠিক আছে তুমি আগে ওকে বাইরে বের করো আমরা কথা বলছি সমস্যা। ইতিমধ্যে স্পটে পুলিশও চলে আসে, তারপর পুলিশ অর্থাৎ কথা হয় পুলিশের সাথে, উনি বুঝিয়ে বলে বিষয়গুলো যে এই বিষয় ছিল। তো তারপরে বুঝা বলার পর রাসেল ভাই উনি আমাকে আমাকে বাসে করছেন, ছিল মূলত রাসেল ভাই আমার ঘটনা।
এবং আপনার মনে আছে এখনো যে আপনি যে সবগুলো মানুষের পায়ের যে পায়ের দিকে যখন তাকিয়েছিলেন তখন সবার পায়ে একই ধরনের জুতো ছিল, রাইট?
এক্স্যাক্টলি, যে সবার পায়ে সেম জুতো ছিল, সাদা কালারের জুতো। এবং আমার মনে হয়েছিল যে সবার পায়ের জুতো অর্থাৎ সবার পায়ের সাইজও অলমোস্ট সেম, আমার এরকম মনে হয়েছিল।
এটা আপনি মিস করে গেছেন?
জি ভাই, দুঃখিত, এটা মিস করেছি।
যে আপনি যখন যারা কবরস্থানে সেই লম্বা লোকগুলো দাঁড়িয়েছিল সেই লোকগুলো যখন পায়ের দিকে তাকিয়েছিলেন, এটাই তো মোস্ট ইন্টারেস্টিং পার্ট, যে পার্টটা আপনি মিস করে গেছেন। আমাকে যেটা অফেয়ার আপনি বলছিলেন যে তাদের পায়ের সবার পায়ে ছিল একরকমের জুতা, এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমি দেখতে পাচ্ছি আরো অনেকেই আমাদেরকে লিখছেন, আমাদেরকে দিচ্ছেন। দেখতে পাচ্ছি দোহার নবাবগঞ্জ থেকে নাবিল খান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন পার্থ, প্রতিভা সাহা আমাদের সঙ্গে আছেন, নাবিল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন নীরব ছেলে উম্মে সালমা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি লাবণ্য রহমান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন মহিউদ্দিন আহমেদ, আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আরমান খান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন মনির সাগর, আমাদের সঙ্গে আছেন তুষার, এছাড়াও আজিজুল খান আমাদের সঙ্গে আছেন, আজিজ পুতুল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সামিউল ইসলাম শাকিল, এছাড়াও সাইমন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তাসলিম মোহাম্মদ হৃদয়, আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, আশিক আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এই মুহূর্তে আকিব ইবনে সাইদ আছেন আমাদের সঙ্গে, আরবি সামিউল ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আদি আকিব জারিফ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইয়াসিন হুসেইন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও পার্থ প্রতিম রূপু আছেন আমাদের সঙ্গে, তৌহিদ ইসলাম ইমরান খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আনিস আরিফ টুটুল, এছাড়া আমাদের সঙ্গে রাজশাহী থেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং আমাদেরকে লিখে যাচ্ছেন এবং আমাদের অনুপ্রেরণা জাগাচ্ছেন, তো সবাইকে অনেক ধন্যবাদ। আর একবার জানিয়ে দিই, আমাদেরকে যদি আপনারা ইমেল করে ঘটনা পাঠাতে চান, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio50.fm, which is bhutfm@radioafo.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন এবং এছাড়াও লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আর যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্ট করতে চান তারা ভিজিট করতে পারেন www.facebook.com/facebook.com/putafm.com। আরও একটা ইমেল আছে, সেই ইমেলটা অনেক বড়, সুতরাং আমার মনে হয় তার আগে আমরা বরং একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, তারপর একটা অডিও ক্লিপ শুনি, তারপরে ইমেলটা শুনি, তাহলে বেটার হবে। কারণ না হলে আমাদের এই আওয়ারটা শেষ হয়ে যাবে, যেটা আর খুব অল্প সময় বাকি আছে। আমার মনে হয় না যে এতটুকু সময়ের মধ্যে এত বড় একটা ইমেল পড়ে শোনানো সম্ভব হবে। সো যখন ফিরে আসবো তখন একটা ইমেল নিয়ে ফিরে আসবো এবং সেই সাথে ফিরে আসবো নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড ফর রেডিও 50, রেডিও এফএম অ্যান্ড রেডিও 50।
ওকে, রেকর্ডিং শুরু করছি।
দারুণ খবর, গ্রামীণ ফোনের 2GB ইন্টারনেট এখন মাত্র 38 টাকায়।
হ্যাঁ, 38? ভাই স্ক্রিপ্টে ভুল আছে, 38 না 42।
না না ভুল নাই, ঠিকই আছে, তুমি বলে যাও।
কোথায় ছিলাম?
ও, গ্রামীণ ফোনের 2GB ইন্টারনেট এখন মাত্র 38 টাকায়, মেয়াদ 2 দিন।
ভাই মেয়াদও 2 দিনই?
হ্যাঁ 2 দিনই হয়েছে, এবার চলে আসো।
ভাইয়া একটু বাকি।
ওকে শেষ করো।
বিস্তারিত জানতে ভিজিট gramin.com।
দোস্ত, আকাশে কি খুঁজিস?
স্পেস খুঁজি রে মামা।
স্পেস আকাশে?
ইয়েস, ভাবতেছি ওর বাসার ছাদের উপরে আকাশটা নিয়ে নিব।
কি বলিস, আকাশ নিয়ে কি হবে?
মাইয়া রে, পাত্তা তো দিল না অপরাধীটা, এবার ওর আমাকে আকাশেই খুঁজতে হবে, আমি স্টার হতে চলেছি।
কিন্তু কেমনে?
Radio Futi, Young Star of the Month, Season 3. To submit your recorded song, log on to www.futistudio.fm. That is futistudio.fm. Or send it to Radio Futi, Young Star at gmail.com. Do Futi.
Shomoy kore call diyo, please.
Dekhi, eto lomba poth. Kajer chapo onek.
তাই বলে পাঁচটা মিনিট বের করা যাবে না?
যায় তো, কিন্তু মোবাইলের চার্জ সহজে শেষ হয়ে যায়।
এসব বাহানা এখন আর চলবে না, কল দিতেই হবে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, চেষ্টা করব।
প্রিয় মানুষগুলোর কাছে থাকার এমন আবদারগুলো এবার আর চার্জের কারণে আটকে থাকবে না। গ্রামীণ ফোন এবং মাইক্রোম্যাক্স নিয়ে এলো সাশ্রয়ী মূল্যে 5000 mAh ব্যাটারির 4G এনেবল মাইক্রোম্যাক্স B5 প্রো স্মার্টফোন। এবার এক নম্বর নেটওয়ার্কে ছুটে চলুন ফুল চার্জে। বিস্তারিত গ্রামীণফোন.com।
ওকে, রেকর্ডিং শুরু করছি।
দারুণ খবর, গ্রামীণ ফোনের 2GB ইন্টারনেট এখন মাত্র 38 টাকায়।
হ্যাঁ, 38? ভাই, স্ক্রিপ্টে ভুল আছে, 38 না 42।
না না, ভুল নাই, ঠিকই আছে, তুমি বলে যাও।
কোথায় ছিলাম?
ও, গ্রামীণ ফোনের 2GB ইন্টারনেট এখন মাত্র 38 টাকায়, মেয়াদ 2 দিন।
ভাই, মেয়াদও 2 দিনই?
হ্যাঁ, 2 দিনই হয়েছে, এবার চলে আসো।
ভাইয়া, একটু বাকি।
ওকে, শেষ করো।
বিস্তারিত জানতে ভিজিট গ্রামীণফোন.com।
ভূত FM, the night comes alive with গ্রামীণফোন।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালো দলেই থাকেন। আমার নাম তুহি, আমি বর্তমান নরওয়েতে আছি। এখানে আমি মাস্টার্স করছি নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। আমি অনেকদিন ধরে ভাবছি রেকর্ডিং পাঠাবো ভূত এফএমে, কারণ আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা কোনোভাবেই সম্ভব না। আমি ভূত এফএম সে 2010 থেকে শুনে আসছি, শুরু থেকেই বলতে গেলে, এবং খুব হার্ডলি আমি মিস করি এটার এপিসোডগুলো। হয়তো লাইভে শোনা হয় না, কিন্তু রেকর্ডেড ভার্সনগুলো আমি সবসময় শুনে থাকি। আমি যে ব্যাপারটা বা যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি, এটা হচ্ছে স্বপ্নকেন্দ্রিক। আমি আসলে যখন আমার বয়স 16 বছর, তখন থেকে আমি একটা খুবই অদ্ভুত স্বপ্ন দেখি। সেই স্বপ্নটার ব্যাখ্যা আমি হয়তো কিছুটা মোটামুটি দাঁড় করাতে পেরেছি, কিন্তু যদি এরকম কেউ থাকেন, ঠিক থেকে থাকেন, বা আপনি বা যারা ভূতিষ্ঠরা আছে, তারা যদি এই স্বপ্নের কোনো ব্যাখ্যা দিতে পারতো, তাহলে আমার আমার জন্য আসলে অনেক ভালো হতো। কারণ এই স্বপ্নটা আমি অনেকটা লুসিড ড্রিম টাইপের, কারণ আমরা জানি যে লুসিড ড্রিম হচ্ছে এমন ধরনের স্বপ্ন যা আপনি যখন দেখবেন, অনেকটা আপনি আপনার ফরচুন টেলিং বা আপনি আপনার ভবিষ্যৎটা কিছুটা হলেও সেই স্বপ্নে একটা আভাস আপনি পাবেন, এবং তার কিছুদিন পরই দেখা যাবে যে সেই স্বপ্নে আপনি যা দেখেছেন হয়তো পুরোপুরি ডাইরেক্টলি ওই অর্থে বাস্তবে না ঘটলেও অনেকটা মিল পাওয়া যায়। তো আমার যখন বয়স 16 বছর, আমি তখন স্বপ্নটা প্রথম দেখি। তো এটা 2006 বা 2007 দিকের ঘটনা। আমি আসর ওয়াক্ত হয়ে যায় আর কি, ওই সময়টাতে আমি ঘুমোচ্ছিলাম, টায়ার্ড ছিলাম, কারণ তখন ও লেভেলস এর জন্য অনেক কোচিং করতে হতো, বাসে টিচার্স আসতো। তো ওই দিন আমি ওই টাইমটুকু শুয়েছিলাম, ভাবলাম যে একটু রেস্ট নিই, ঘুমোচ্ছিলাম। তো ঘুমের মধ্যে হঠাৎ মানে একটু পরে আমার ঘুমটা ভেঙে যায়, ভেঙে যে আমি দেখি যে পরন্ত বিকেল আর কি। তো ঘুম ভেঙে যাওয়ার পরে আমার ঠিক বেডের অপোজিট সাইডে আমার ড্রেসিং টেবিলটা, ড্রেসিং টেবিলে ওখানে আমি দেখতে পাই আমার ছোট বোন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তো মানে আমি ঠিক জাস্ট ঘুম ভাঙলো, তো খুব একটা ঠাওয়ার করতে পারিনি, একটু মানে ঘুম থেকে ওঠার পরে একটু আমার কনসাসনেসটা একটু লেট হয়, স্বাভাবিক। তো আমি দেখলাম যে সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তাকে বললাম যে কি ব্যাপার, কিছু বলবে তুমি? আমার ওখানে দরজাটা বন্ধ হয়েছিল, আমি তাকে বললাম কিছু বলবে? তো এখন সে আসলে আমার থেকে সে 5-6 বছরের ছোট, তো আমার যদি বয়স তখন 16 হয় তখন তার বয়স 10-11। তো অত ছোট একটা মেয়ে দেখেও মায়া লাগছিল। বোন আপনি কিছু বলবে বলো, এভাবে তাকিয়ে আছে যে। হঠাৎ করে রাজা ভাই বলা নেই কারণে হঠাৎ করে বিদ্যুৎ গতিতে বাতাসের বেগে আমার ছোট বোন থাম করে আমার চোখের সামনে চলে আসলো। মানে সে ছিল ড্রেসিং টেবিলের কর্নারে দাঁড়িয়ে, মানে অনেকটা আমরা হরর মুভিতে যেভাবে দেখি, থাম করে আমার চোখের সামনে চলে আসলো। এসে ঠাস করে আমার ঠিক ভোকাল কর্ডটা যেটা ওখানে ঠাস করে হাত দিয়ে ধরে ফেললো এবং খুব জোরে প্রেশার দিল। তারপর আমার বুকের উপরে আরেকটা হাত দিয়ে চেপে আমার একদম মুখের উপরে এসে এসে তার চেহারাটা টোটালি চেঞ্জ, আমার বোনের চেহারা কিন্তু না, তার চেহারাটা টোটালি চেঞ্জ। আমার দিকে তাকিয়ে খুব বিচ্ছিরি একটা বিদ্ঘুট একটা হাসি, আমি এ ধরনের হাসি কোনোদিন কোনো হরর ফিল্ম বলেন বা কোথাওই বলেন আমি এত বাজে হাসি কোনোদিন দেখিনি। টোটালি একটা ডেভিল, একটা স্যাটান আমি বলবো। সে আমার অনেক জোরে শেষ, মানে আমি কিছু বোঝার আগে সে এসে আমাকে ধরে বলে, হ্যাঁ আসছি, বল কি বলবি, কেন ডাকে, হ্যাঁ আসছি। এত বিক্ষুটে একটা হাসি এবং তখনই শুরু হয়েছে একটা দস্তাদস্তি টাইপের ব্যাপার। আমি ওই দস্তাদস্তির ভিতরে আমার ঘুমটা ভেঙে যায়। তার মানে আমি কিন্তু আসলে ঘুম থেকে উঠিনি। গতবার যে আমি ঘুম থেকে উঠে দেখলাম বরং তো বিকেল বেলা পড়ে গেছে, আমি কিন্তু ঘুম থেকে উঠিনি, সেটা কিন্তু ছিল একটা ক্লিয়ার স্বপ্ন, টোটালি একটা ক্লিয়ার স্বপ্ন। আমি যখন ঘুম থেকে উঠি আমি দেখি আমার পুরো বডি ঘামে ভেজা, আমার শ্বাস পড়ছে অনেক বড় বড় করে, আমার মানে অক্সিজেন পেতে আমার কষ্ট হচ্ছে। আমি দৌড় দিয়ে আমার রুমের দরজাটা খুলে আমি আম্মুর কাছে একদম কিচেন আমি গিয়ে বলি আমার বোন কোথায়। আমার বোনের নাম হচ্ছে মিষ্টি, বলে মিষ্টি কোথায়, মিষ্টি কোথায়। মা বলে মিষ্টি তো বাসায় নেই, মিষ্টি তো খেলতে গেছে বিকেল বেলা না, ওর ফ্রেন্ড এর সাথে খেলতে গেছে, ছোট বাচ্চা এলাকার কিছু ফ্রেন্ড ছিল। আমি মা বললো যে কি হলো তোমার, তারপরে আমি জাস্ট যেভাবে পারলাম, আসলে আমার কথা জড়িয়ে যাচ্ছিল, আমি খুব অবস্থা খারাপ ছিল। মা বললো যে কি হলো, এই অবস্থা কেন তোমার? আমি তখন বললাম যে এরকম এরকম। তখন মা বললো যে এক্ষুনি যাও, অজু করো, নামাজ পড়ো, সুরা ইয়াসিন পাঠ করো, দেখো কারণ তুমি যেটা দেখেছো স্বাভাবিক, এখন এটার তো কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না, কিন্তু আল্লাহ যা দেখান ভালো দেখান, তুমি দোয়া করো এবং এই ধরনের স্বপ্ন যাতে তোমার কোনোদিন না হয় বা না আসে তুমি দোয়া করে ঘুমাবা, মানে যেটা যেভাবে মুরব্বীরা যেভাবে বলে আর কি, শিশু কথা বলো। কিন্তু ওটা কিন্তু আমার প্রথমবার দেখা বাট শেষবার না। তারপরে কালে কালে ক্রমে বা সময়ের সাথে সাথে কিন্তু আমি এই জিনিসটা, এই ধরনের স্বপ্ন আমি দেখতে থাকি, রিপিটেশন। হয়তো সেদিন আমি দেখেছিলাম আমি আমার বেডরুমে শুয়ে আছি, বা অন্য টাইমে স্বপ্নগুলো দেখা যায় যে মানে প্রতিবারই যখনই আমি স্বপ্ন দেখি আমার স্বপ্ন শুরুটাই হয় ভাবে যে আমি ঘুমোচ্ছি, ঘুম থেকে আমি উঠে গেছি, তারপরে গিয়ে স্বপ্নটা শুরু, মানে এভাবেই আর কি হয়। তো আমার কাছে মনে হয়, আমি যতটুকু জানি রাসেল ভাই, আমি আপনাদের এই ভূত এফএমেও শুনেছি, যারা ভূতিস্ট তারাও বলেছেন বা এই জিনিসগুলো নিয়ে যারা রিসার্চ করে তারা বলেন, বলে থাকেন, ধর্মীয় ভাবেও আমি শুনে এসেছি যে একটা এন্টিটি, একটা প্যারানর্মাল এন্টিটি তখনই আপনাকে প্রসেস করবে বা তখনই আপনার ধারে কাছে আসতে পারবে যখন কিনা আপনি তাকে একটা পারমিশন দেবেন। তো আপনি যতক্ষণ না পর্যন্ত তাকে পারমিশন দেবেন সে আপনাকে কিন্তু কোনোভাবে প্রসেস করতে পারবে না বা হার্ম করতে পারবে না। এখন এই পারমিশনটা তো ভাইয়া অনেক ধরনেরই হয়, যেমন ইশারা করে কাউকে ডাকা বা সন্ধ্যাবেলা চুল খুলে বের হওয়া, মানে মেয়েদের যাদের লম্বা চুল আছে, বা সন্ধ্যার পরে মাছ বাইরে মাছ বসে বসে মাছ ধুয়ে সে মাছের পানিটা বাইরে ফেলে দেওয়া, বা যখন পোশাক পাল্টানো হয় সেই টাইমেও অনেক এন্টিটি আমার দিকে তাকিয়ে থাকে। তো বা কোনো একটা সিচুয়েশন অতিরিক্ত ভয় পেয়ে যাওয়া, মানে উইক সোর বা উইক হার্ট গুলোকে কিন্তু এন্টিটি খুব ভালো মতোই প্রজেস করতে পারে বা ধারে কাছে ঘেঁষতে পারে। আমার ভুলটা সেটাই ছিল ভাইয়া, যখন আমি প্রথম দিন স্বপ্নে দেখেছিলাম এবং আমি আমার ছোট বোন মনে করে তাকে আমার কাছে দেখেছি, একবার না পরপর মনে হয় 3 বার দেখেছি, এবং কাজটা কিন্তু তখনই শুরু হয়ে যায়, সে কিন্তু ঠাস করে আমার কাছে চলে আসে। আমি যদি সেদিন না ডাকতাম, না ডেকে যদি একটু বিরক্ত হয়ে বলতাম যে এখানে কি তুমি এখানে ভাবে তাকিয়ে আছো কেন, অর্থাৎ চলে যাও, আমি উঠে ঘুম থেকে ভালো মতো ফ্রেশ হয়ে আসি তারপর তোমার কথা শুনবো, আমি যদি এভাবে করেও বলতাম একজনই কিন্তু আমার কাছে আসতো না, বা আমি আবার দেখতাম যে আমি ঘুমিয়ে গেছি বা স্বপ্নই রয়ে যেত সেটা। তো যাই হোক, এরপরে এবার আমি যতবারই স্বপ্ন দেখেছি এই জিনিসটা, এরপরে আর কিন্তু আর কারোর চেহারা ধরে আসেনি, এটা সবসময় তো রিয়েল চেহারাতেই আসতো। এবং রাসেল ভাইয়া বিশ্বাস করবেন না কি যে ভয়ঙ্কর সে চেহারা, কি যে ভয়ঙ্কর। আমার মনে হয় এই চেহারা আমার জায়গায় যদি কোনো আর একটু উইক হার্টের কোনো পার্সন যদি দেখত স্বপ্নে, মানে স্বপ্নে সে ব্রেন স্ট্রোক করত, স্বপ্নের ভিতরেই সে স্ট্রোক করত, এত বাজে চেহারা আমার। মানে আমি যখন তাকে স্বপ্নে দেখি, এবং প্রতিবারই আমি স্বপ্নে এটাই দেখি যে সে আসে আমার কাছে, এসে সে আমার সাথে কমিউনিকেট করতে চায়, এবং তার কমিউনিকেশনের প্রথম যে সে ভাষাটা ইউজ করে সে ভাষাটা কিন্তু ভাই আমি বুঝি না, এটা কোন ভাষা, কোনোদিন শুনিনি, না ইংলিশ, না হিব্রু, না উর্দু, না আরবিক, না কোনোভাবে, মানে কোনো ভাষা আমি বুঝি না। সে একটা কোনো একটা বিকৃত ভাষায় সে আমার সাথে যোগাযোগ করতে চায়, কিন্তু এবং তখন আমি তাকে দেখে এত কিছু বেশি ভয় পাই। এবং আমরা যারা মুসলমান আমরা তো ঘুমের মধ্যেও ভয় পেলে বা যেভাবে আমরা কিন্তু দোয়া পড়া শুরু করি, আমি প্রতিবারই তাকে দেখে দোয়া করা শুরু করি। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা হয়, আমরা তো জানি যে শয়তান যখন সে ইবলিশ যখন সে মানে কার্সড হয়নি আর কি, আল্লাহ থেকে অভিশাপ প্রাপ্ত হয়নি, তার আগে সে ছিল আল্লাহ সবচেয়ে বেশি পায়াস একজন জিন, সে কিন্তু কোনোদিন ফেরেশতা ছিল না, সে ছিল একজন জিন। তার মানে কি সে কত লক্ষ বছর ধরে আল্লাহ ইবাদত করে গেছে, তার মানে সে সব দোয়া সে সব কিছু সে আল্লাহর মহিমা গাওয়া থেকে শুরু করে সে সবচাইতে বেশি জানতো, সবচাইতে বেশি সে করেছে। তো এখন আমি যখনই কোনো দোয়া করতে চাই ঘুমের ভিতরে, সেই এন্টিটিটা আমাকে জোর করে আমার গলা, তার প্রথম অ্যাট্রাকশনই থাকে আমার ভোকাল কর্ড, সেটাকে অনেক জোরে চাপ দিয়ে ধরে এবং আমার বুকের উপরে বসে আমি যে দোয়াটা করি, ফর এক্সাম্পল আমি যদি আয়াতুল কুরসি পড়তে থাকি ঘুমের ভেতরে, সে আয়াতুল কুরসিটাই এত দ্রুত পড়বে, আমার আগে দ্রুত পড়ে সে শেষ করে ফেলবে, এবং মাঝে মধ্যে আমার কাছে মনে হয় সে একবার সোজা করে পড়ে, একবার উল্টা করে পড়ে, আমার কাছে এটা মনে হয়। এবং সে পুরো জিনিসটা কিন্তু ঘটে কয়েক সেকেন্ডের ব্যাপারে, কয়েক সেকেন্ডের সেকেন্ডের ডিউরেশন সরি। তো সে এটা দোয়া পড়ে পড়ে ফেলা আমার আগে পড়ে সে একটা বিক্ষুব্ধ টাইপের হাসি দেয়, এবং সে তখন বাংলাতে কমিউনিকেট করা শুরু করে, এবং আমার স্পষ্ট মনে থাকে সে আমাকে যে কথাগুলো বলে যে কি আমার চেয়ে বেশি জানিস, আমার চেয়ে বেশি দোয়া পারিস, আমার চেয়ে বেশি জানবি, এভাবে করে মানে তার কথাগুলো এবং এরকম থাকে। তারপরে ওই একই শখের ভিতরে হস্তাদস্তের মতন হয়, কিন্তু যেটাকে আমরা সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে বলে থাকি স্লিপ প্যারালাইসিস, বা আমরা বাংলাতে বলে থাকি বোবায় ধরা, কিন্তু এটা আসলে বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিস টাইপের কিছুটা, কারণ সে যখনই আসে সে আমার সাথে কি একটা যেন বলতে চায়, এবং প্রতিবারে আমি এত ভয় থাকি যে আমি তাকে কোনো ভাবে সাথে কমিউনিকেট করতে দিই না, বিধায় কিন্তু সে আমাকে ফিজিক্যালি টর্চার করে। এবং আমার যখন ঘুম ভেঙে যায় প্রতিবারই প্রচন্ড পানির তেষ্টা, প্রচন্ড পানির তেষ্টা, এবং প্রচন্ড ঘামে আমি ঘর্মাক্ত হয়ে থাকি, এবং প্রতিবার আমার শরীরে যতখানি এনার্জি আছে সে সব নিয়ে যায়, এবং আমি তাকে যখনই স্বপ্নে দেখি, যেহেতু আমি বললাম এটা একটা লুসিড ড্রিম, আমি তাকে বা এন্টিটিকে যখনই স্বপ্নে দেখি, স্বপ্ন দেখার ঠিক কিছুদিনের মাথায় আমার সাথে খুব খারাপ জিনিস ঘটবে, হয় আমার সাথে ঘটবে, নয় আমার ক্লোজ রিলেটিভ কারোর সাথে ঘটবে, আশেপাশের কিছু একটা জঘন্য কোনো একটা খারাপ জিনিস ঘটবে। তার মানে তাকে যখন আমি স্বপ্নে দেখি সেটা হচ্ছে একটা বিপদের সংকেত, সেটা একটা বিপদের সংকেত, এবং আমি টোটালি মানে আমি প্রিপেয়ারই হয়ে যাই স্বপ্ন দেখার পরে যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন ইন মাই লাইফ অর উইথ মাই পিয়ার গ্রুপ অর উইথ মাই ফ্যামিলি। তো আমি আসলে একটা টাইমে মনে হয় কেন আমি আর আর দশটা মানুষের মতন যদি লাইফ লিড করতে পারতাম তাহলে ভালো হতো, আমি আসলে আমার কোনো স্পেশাল পাওয়ার বা স্পেশাল কিছু একটা আমার সাথে হোক এটা আমি চাই না, কারণ তাকে তো আমি যখন তাকে স্বপ্নে দেখি আমার জন্য আসলে সেই রাতটা টোটালি হারাম হয়ে যায়, ঘুম হারাম হয়ে যায়, তারপরের বেশ কয়েকটা রাত আমি আসলে ভয়ে ঘুমোতে পারি না যে এই বুঝে ঘুমোবো এই বুঝে আবার আসবে, এবং সে যখন আসে সেটা একটা খারাপ বার্তা নিয়ে আসে আমার জন্য, এবং আমি আসলে জানি না যে এটা শুরুটা কেন হয়েছিল, এটা শুরুটা কেন হয়েছিল আসলে কি, মানে আমি কোনোভাবে কোনো এন্টিটি আমাকে দেখে সে অ্যাট্রাক্টেড হয়ে যায় নাকি কি হয়ে যায় আমি আসলে জানি না, এটার শুরুটা হয় সে 16 বছর বয়স থেকে, কেন হয়েছিল সে কেনই বা অ্যাট্রাক্টেড হলো, সে কেনই বা আমার লাইফে ইন্টারফেয়ার করা শুরু করলো থেকে থেকে কেনই বা, আমি আসলে তার জবাব পাইনি, একটা বিগ একটা কোয়েশ্চেন, এটা আমার খুব বড় একটা প্রশ্ন এটা আমার মনের মধ্যে যে কেন সে আমাকেই চুজ করলো, আমাকে বা আমাকে দিয়েই কেন সে মেসেজ গুলো পাস করাচ্ছে। কারণ আমি যখন এই স্বপ্নগুলো দেখতাম আমি আমার ফ্যামিলির সাথে শেয়ার করতাম এবং তারপরে দেখা যেত কিছু না কিছু একটা খারাপ ঘটেছে। তো রাসেল ভাই এটাই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করবেন শ্রোতাদের সাথে, এবং ভূত FM দীর্ঘজীবী হোক, এটা আরো অনেক দূর এগিয়ে যাক। আপনার একজন ডেডিকেটেড আর্জে এত বছর ধরে একটা শো কন্টিনিউ করছেন, এত বছর ধরে আপনার ফ্যান লিসেনার বেড়েই যাচ্ছে। আমি চাই ভূত FM আরো অনেক বেশি সামনের দিকে এগিয়ে যাক। সব শ্রোতাকে অসংখ্য ধন্যবাদ আমার স্টোরি আমি যেটা শেয়ার করলাম এটা শোনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ রাসেল ভাই, ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।
ভূত FM, the night comes alive with Grameenphone.
Yes, the night comes alive with Grameenphone. এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফুটবল। শুরুতে জানিয়ে দিই যে আপনারা যদি আমাদের একটি ঘটনা পাঠাতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে foodfm@radiofoodie.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা শেয়ার করুন আমাদের সাথে। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। যারা ঘটনা শেয়ার করবেন এবং স্টুডিওতেও আসতে চাইবেন তারা অবশ্যই আপনাদের ফোন নাম্বার এবং ফোন অ্যাড্রেস এগুলো শেয়ার করবেন আমাদের সাথে, যাতে আমরা পরবর্তীতে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। এটা একটু মাথায় রাখবেন, আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/radiofoodie ভেরিফাইড পেজ, চলে আসতে পারেন। আর সেখানে আসলে আপনি ভূতফোনের যে অ্যাড্রেসটা সেটাও পেয়ে যাবেন, এবং ভূতফোনের ইমেল যেটা হচ্ছে আমার পেজের লিঙ্ক সেটা হচ্ছে www.facebook.com/ভূতফোন.ডট। তো যাই হোক, আমরা আবারও ঘটনায় ফিরে যাব এবং এই মুহূর্তে আমার কাছে আরও একটি ইমেইল আছে যে ইমেইলটা আমি আপনাদের এখন পড়ে শোনাতে চাই। যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। জানি যে আপনি সর্বদাই ভালো থাকেন এবং ব্যস্ত মানুষ, তবুও সময় হলে আমার ইমেলটি পড়ে শোনালে খুশি হব। আমি গত সপ্তাহেও একটি মেইল পাঠিয়েছিলাম কিন্তু তেমন হয়তো ভয়ঙ্কর ছিল না, তাই পড়া হয়নি। আমি শুরুতে আপনাকে থ্যাঙ্কস জানতে চাই এই কারণে যে আপনার ইমেলটা যে পড়া হয়নি এই জন্য আপনি আবার ঘটনা বদলে আবারও ইমেল করেছেন, এবং এটাই করা উচিত। এবং আপনার যদি কোনো ঘটনা সিলেক্টেড না হয় তাহলে আপনি আরও একটা ঘটনা পাঠান যে ঘটনাটি এই ঘটনার চাইতে ভালো, এবং সেই ঘটনাটি আপনি চাইলে আপনার নিজের জীবনে না ঘটলে আপনি কালেক্ট করতে পারেন কারো কাছ থেকে শুনে সে কথা পাঠাতে পারেন। তবে একটা জিনিস মাথায় রেখে, ঘটনাটি অবশ্যই সত্যি হতে হবে এবং ঘটনাটি কোনো জায়গায় পাবলিশড হওয়া যাবে না। তো আমরা যাই আবারও তার ইমেইলে। যাই হোক, আমি আবার একটা ঘটনা পাঠালাম এবং দৃঢ় বিশ্বাসী যে এটা ভীষণ ভয়ঙ্কর বাস্তব। আমি সুকান্ত মাইতি, বর্তমান কর্মনিবাস সৌদি আরব, এবং সেখান থেকে আমি ইমেইল করছি। আমি একজন শেখ, ভূত FM-এর একজন নতুন শ্রোতা। আলহামদুলিল্লাহ, আমি লাস্ট কোরবানি ঈদ থেকে ভূত FM শুনছি, তবে ইতোমধ্যেই আমি পুরনো বিগত প্রায় এক বছরের এপিসোড শুনে ফেলেছি। এখন প্রতিদিন একটি এপিসোড না শুনলে আমার ঘুম আসে না। ঘটনাটি সমস্ত শ্রোতা বন্ধুদের কথা মাথায় রেখে কিছুটা গল্পের ছলে নিবেদন করলাম। ভুল ত্রুটি মার্জনীয়, অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয় যদি কিছু থাকে দয়া করে নিজের ছোট ভাই ভেবে ক্ষমা করে দেবেন। আমরা সবাই পরম ঈশ্বরে বিশ্বাসী কিন্তু আমরা তাকে দেখতে পাই না, শুধু অনুভব করার চেষ্টা করি। অথচ ভূত প্রেত জিনের অস্তিত্ব আমরা কেউই বিশ্বাস করি না যতক্ষণ না পর্যন্ত তার চাক্ষুষ প্রমাণ আমরা পাই। এমনই একটা রোমহর্ষক বিভৎস মর্মান্তিক ঘটনার নির্মম সাক্ষী আমি। চলচ্চিত্রের পর্দায় যা দেখে আমরা রোমাঞ্চিত হই, মজা পাই, কৌতূহলী হই, কিন্তু বাস্তবে যদি তা আমাদের সঙ্গে ঘটে তাহলে জীবনের যে ভয়ঙ্কর দুর্ভাগ্যজনক অনুভূতি আর কিছুই হয় না। 2011 তখন কর্মসূত্রে আমি ভারতের মহারাষ্ট্র রাজ্যের খান্ডালা নামক একটি ছোট্ট পাহাড়ি শহরে থাকি, ফোর স্টার রিসর্টে সিনিয়র সিডিপি পোস্টে কাজ করতাম। যারা মুম্বাই এসেছেন তারা এই মনোরম হিল স্টেশনে আসেননি বা তার নাম শুনেননি তা হতেই পারে না। ভারতবর্ষের পশ্চিম ঘাট পর্বত শ্রেণীর একটি অংশ হল খান্ডালা ঘাট। পর্যটকদের ভিড় সবসময় লেগেই থাকে, বিশেষ করে বর্ষার সময়। অজস্র ছোট ছোট ঝর্ণা এবং রং পাহাড়ি চেনা অচেনা বনফুলে সবুজে স্নিগ্ধ হয়ে সেজে ওঠে এই লোমাপ্পা যেন ভূস্বর্গ। আর যারা এখানে বেড়াতে গেছেন তারা রাজমার্চি ফোর্ট ও জঙ্গলের সাফারি, জঙ্গল সাফারি, পাশে বলবান ড্যাম লেক ও পাহাড়ের চূড়ায় অবস্থিত আপার রিসোর্ট চিনেন না বা দেখেননি এটা বলা বিরল। আমি সেই রিসোর্টের একজন কর্মচারী। যেহেতু জঙ্গলের মধ্যে পাহাড়ের চূড়ায় রিসোর্টটি অবস্থিত এবং ফরেস্টের অন্তর্ভুক্ত, তাই প্রপার কোনো পাকা রাস্তা ছিল না। পাহাড় খেটে পাথুরে কাঁচা রাস্তা তৈরি এবং পাহাড়ের পাদদেশে যেখানে লোকালয় শেষ ওখানে রিসোর্টের পার্কিং এর ব্যবস্থা করা। প্রশিক্ষণ প্রাপ্ত ড্রাইভার আছে যারা গেস্ট বা স্টাফকে ওখান থেকে রিসোর্ট পর্যন্ত নিয়ে যায় এবং নিয়ে আসে। মাঝে মধ্যে সময় মতো গাড়ি না থাকলে আমরা অবশ্য নিজেরাই 2 কিলোমিটার হেঁটে নিচে শহরে যেতাম এবং হেঁটেই ওপরে উঠতাম। এখানে এই বর্ণনাগুলো দেওয়ার উদ্দেশ্য শুধুমাত্র ঘটনার স্বার্থে। যাই হোক, আমি মূল ঘটনায় আসছি। সেদিন আমি মর্নিং শিফটের ডিউটি শেষে বিকেল 3টা নাগাদ শহরে আসি মোবাইল রিচার্জ ও ব্যক্তিগত কিছু জিনিস কেনার জন্য। যদি আমি জানতাম যে নাইট শিফটের লোকাল স্টাফ নিয়ে পার্কিং থেকে গাড়ি 6টা নাগাদ ছেড়ে যাবে, তবু শুক্লপক্ষের রাত, জ্যোৎস্নার আলো আর মোবাইল টর্চ আছে, দিব্যি চলে যেতে পারবো ভেবে রমেশের সাথে দেখা করে ইভিনিং এ ইভিনিং শো সিনেমা দেখতে যাই। এখানে বলে রাখি, রমেশ শহরের অন্য একটি হোটেলে কাজ করত এবং আমাদের গ্রামেরই ছেলে। শো শেষ হতে রাত 9:15। তারপর দুজনে ডিনার সেরে ওকে বিদায় জানিয়ে আমি রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিই। পাহাড়ের পাদদেশে যখন পৌঁছালাম তখন প্রায় 10:30 মতো বেজে গেছে। জ্যোৎস্নার আলো সমস্ত কিছু পরিষ্কার দেখা যাচ্ছিল। পার্কিং এর সিকিউরিটি গার্ড বিহারি সিং তার কাছে রিটার্ন এন্ট্রি করতে গিয়ে দেখি সে ইতস্তত করছিল। আমাকে দেখে রীতিমতো বিস্ময় এবং ভয়ার্তভাবে বলে উঠল, সাহেব আপনি কোথায় ছিলেন? হিন্দিতে জিজ্ঞেস করে এত রাত পর্যন্ত এই জঙ্গলের রাস্তায় বার হয়ে আপনি যদি হোটেলে যান সেটা রিস্কি হয়ে যায় আপনার জন্য। আমি তাকে আশ্বস্ত করে বলি কিছু হবে না। আমার কথা থামিয়ে বলল, না সাহেব, আপনি যদি আপনি আগারওয়াল হাবেলি যেটা আছে সেখানে এটা সম্পর্কে নিশ্চয় শুনেছেন, ওখানে একটা চুড়েল বা এরকম ভূত বা এরকম প্রেত জাতীয় কিছু একটা আছে। আমি ধুস বলে হেসে উড়িয়ে দিলাম। যদিও বিহারি সিং আমাকে অনেক অনুরোধ করে আমি যেন সেদিন রাতটা ওখানেই থেকে পরের দিন মর্নিং শিফটের গাড়ি ধরে ওপরে যাই, তবুও আমি গরম রক্তের যুবক, চোর ডাকাতে ভয় পাই না, এ আবার নাকি কোনো একটা অশরীরিতা আবার নিয়ে হেসে উড়িয়ে দেই এবং কোনো রকম তোয়াক্কা না করেই বেরিয়ে পড়লাম। তখন আমার কাছে একটাই বড় চ্যালেঞ্জ ছিল, হেঁটে ওপরে ওঠা, কারণ আমি শরীরী গঠনে কিছুটা স্থূল। এখানে বলে রাখি, রিসোর্ট পর্যন্ত 2 কিলোমিটার চড়াই পথে জঙ্গলের সাথে ছোট্ট অগভীর অপরূপ সুন্দর তুঙ্গরালি লেক আছে এবং তার পশ্চিম পাশে একটা ভাঙা চড়া পুরনো বাংলা তা বাংলো এবং তার পাশ দিয়েই লেকের পাড় ধরে আমাদের সরে যাওয়ার রাস্তা। স্থানীয়দের মুখে শুনেছি এক সময় এই বাংলোটি কোনো এক গুজরাতি ধনী ব্যবসায়ী ছিল, গত 20 বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। লোকমুখে অনেক কাল্পনিক ঘটনা শুনেছি যার মধ্যে বিহারি সিং সেদিন একটি ঘটনা বলেছিল। যা হোক, হেডফোনে আপন মনে গান শুনতে শুনতে হাঁপাতে হাঁপাতে চাঁদের আলোয় পথ দেখে ধীরে ধীরে উপরে উঠছিলাম। এমন সময় হঠাৎ একটা পাথরে হোঁচট খেয়ে একটু চমকে গিয়ে দেখি চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, যেমন নিস্তব্ধ, যেন নিস্তব্ধ আর্তনাদে আমাকে ঘিরে ধরেছে। একটু নিজেকে সামলে আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারলাম একরাশ কালো মেঘ যেন অসহায় চাঁদটাকে চাদরে মুড়ে দিয়েছে। আকাশের প্রতি কিছুটা ক্রোধ প্রকাশ করে মোবাইলের টর্চ লাইটটা জ্বেলে আবার চলতে শুরু করলাম। তখনও বুঝতে পারিনি অদৃশ্যে কোনো এক অশরীরী একটু একটু করে তার পৈশাচিক ভাগ পেতে চলেছে। কিছুটা পথ এগোনোর পর হঠাৎই মোবাইলের টর্চ লাইটটা নিভে গেল। বুঝলাম ওস্তাদি করে মোবাইলে গান শোনাটাই এখন কাল হল। এদিকে একটু একটু করে ভয়ও মনের ভেতরে সুরসুরি দিতে লাগলো, না কোনো ভৌতিক কিছুর জন্য নয়, উপরন্তু ভয় লাগছিল যদি না কোনো নেকড়ে চলে আসে। অন্ধকারে আরো কিছুটা পথ ঠাউর করে যেতে যেতে হঠাৎই আতঙ্কে আটকে দাঁড়িয়ে পড়ি। এক বিভৎস করুণ স্বরে আর্তনাদ করছিল রাস্তার মাঝে কয়েকটা সবুজ উজ্জ্বল চোখ। কিছুটা এগিয়ে বুঝতে পারি যে একদল পাহাড়ি শেয়াল। মনে কিছুটা সাহস নিয়ে একটা পাহাড় ছুঁড়ে মারতে দেখি ওরা কিছুটা রেগে আমার দিকে এগিয়ে এলো, তারপর আবারও করুণ চিৎকার করে জঙ্গলে নিয়ে গেল। হয়তো সেদিন আত্মসাহসের অহংকারে বা কোনো অলৌকিক শক্তির কারণে বুঝতে পারিনি যে শেয়ালগুলোর করুণ কান্নার পেছনে কোনো অশুভ ইঙ্গিত ছিল। পশুরা যে আগে থাক থেকেই যে কোনো কিছুর আভাস পায় সেদিন মাথার মধ্যে এসেও আসে। এমনকি কোনোরূপ আলোর প্রতিফলন ছাড়াই যে শেয়ালগুলোর চোখ অদ্ভুত রকমভাবে জ্বলছিল সেদিকে কোনো হুঁশ ছিল না। আজ মনে পড়লে একটাই কথা মনে হয়তো পরমেশ্বর তার তাঁরা সৃষ্ট এক পশুর বেশে আমাকে শেষবারের মতো সাবধান করেছিলেন সামনে অচেনা বিপদের জন্য। কিন্তু সেদিন কেন জানি না আত্মদম্ভের কারণে প্রকৃতির কোনোরূপ সংকেত তোয়াক্কা না করে এগিয়ে যাচ্ছিলাম অজানা অন্ধকারে। আরো কিছুটা পথ ঠাউর করে এগোনোর পর হঠাৎই আকাশের বিদ্যুৎ ছলকানিতে বুঝতে পারলাম যে বাংলোটির মর্যাদা গেটের সামনে পর্যন্ত এসেছে। বিদ্যুতের ঝলকে জীর্ণ বাংলাটি বিভৎস ভয়ঙ্কর দেখাচ্ছিল। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই শুরু হলো প্রবল বেগে ঝড়। না, শুধু ঝড় বললে ভুল হবে, যা ঠান্ডার তীব্রতা যেন তুষার ঝড়। সেই ঝড়ের সাথে কেমন যেন শ্যাওলা পচা একটা উগ্র দুর্গন্ধ ক্রমশ ভেসে আসছিল। তখনও নিজেকে নানারকম যুক্তি দিয়ে বুঝিয়ে সবে একটু এগোতে গেছি, এমন সময় শুরু হলো মুষলধারে বৃষ্টি। বেগতিক দেখে বৃষ্টির হাত থেকে বাঁচতে বাংলোর বারান্দায় আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিলাম। তখন ভয়ের চেয়ে বৃষ্টিতে মোবাইল ভেজার চিন্তা বেশি মনে পড়েছিল। অনেক দিনের মরচে ধরা গেটটাকে ধাক্কা দিতে কেমন যেন আতঙ্কে আঁতকে উঠি। গেটটা ছোঁয়া মাত্রই মনে হলো তড়িৎ খেলে গেল এবং একটু বিভৎস কর্কশ আওয়াজে নিজে থেকেই খুলে যেতে লাগলো। সেবারও নিজেকে নানান যুক্তি দিয়ে বুঝিয়ে সাহস দিচ্ছিলাম, হতে পারে বাতাসের জন্য বা আমার হ্যালুসিনেশন। বৃষ্টি প্রবল বেগে চলেছে, যেন মনে হচ্ছে পাহাড়টা আজ ভাসিয়ে নিয়ে যাবে। আন মনে কতক্ষণ দাঁড়িয়ে আছি খেয়াল নেই, হঠাৎ বাংলোর পেছন দিক থেকে একটা সজোরে পড়ার আওয়াজে ধ্যান ভাঙলো। ভেবেছিলাম কোনো গাছ ভেঙে পড়েছে। এইভাবে একটা দীর্ঘশ্বাস ফেলে রেডিয়াম দেওয়া আল্লাহ ঘড়িটার দিকে তাকাতেই চোখ কপালে উঠল, রাত 1টা বাজে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এমন সময় হাড় কাঁপানো আতঙ্কে বাংলোর ভেতর থেকে দম দেওয়া দেয়াল ঘড়িটা আওয়াজ ভেসে উঠল ধং। আশ্চর্যের বিষয় হল 20 বছর ধরে বন্ধ বাংলোয় দেয়াল ঘড়ি এলো কোথা থেকে? যদি থেকেও থাকে তবে কে রোজ তাকে দম দেয়? অস্বাভাবিক কিছু ঘটতে চলেছে বুঝতে পারছিলাম, তবুও নিজের মনকে নানান ভাবে অভয় দিচ্ছিলাম। সশরীরে হলে লড়ে দেখাতাম, কিন্তু অশরীরী যার কোনো অস্তিত্ব হয় কিনা জানি না তাকে আবার ভয়। এই ভেবে কয়েক মুহূর্ত কেটে যাওয়ার পর চরম আতঙ্কে হঠাৎই কেঁপে উঠি। এরকম এই প্রথম ভয় কাকে বলে অনুভব করি। গায়ের সমস্ত লোম যেন দাঁড়িয়ে গেছে। ক্রমশ বিদ্যুৎ ঝলকানিতে দেখতে পাই বারান্দার কোনায় শাড়ি পরে কেউ দাঁড়িয়ে আছে। যদিও মুখ চেনা যাচ্ছিল না তবুও বুকে কিছুটা সাহস নিয়ে প্রশ্ন করি, কে ওখানে? কোনো উত্তর আসে না।
এদিকে আশ্চর্যজনক ভাবে বৃষ্টি থেমে গেছে। এমনকি আকাশে শুক্লপক্ষের চাঁদও উঠে দিচ্ছে, যেন তৎক্ষণাৎ কেউ মেঘের চাদরটা টেনে সরিয়ে দিয়েছে। এদিকে শ্যাওলা পচা দুর্গন্ধটা আবারও অনুভব করছিলাম। গন্ধের উৎস খোঁজার চেষ্টা করতে এদিক ওদিক ঘাড় ঘোরাতেই দেখতে পাই মেয়েটা তখন অদ্ভুত ভাবে বাগানে দাঁড়িয়ে। সেই প্রথম চাঁদের রূপালি আলোয় মেয়েটা দ্রুত উপলব্ধি করলাম যেন স্বর্গের ডানা কাটা পড়ি। সেই ভয় আতঙ্ক বা কেই অপরূপা নারী কোথা থেকেই বা সে এসেছে, মনের মধ্যে সব প্রশ্ন যেন অচিরেই হারিয়ে গেছে। তখন শুধুই এক ইন্দ্রজাল আমাকে নাক পাশে ন্যায় একটু একটু করে জড়িয়ে যাচ্ছে। কিছু জিজ্ঞেস করার পূর্বে মেয়েটা হাঁটা শুরু করলো গেট পেরিয়ে লেকের দিকে। আমিও একটু ইতস্তত হয়ে পিছু নিলাম। পেছনে বলতে লাগলাম, কে তুমি, কোথায় যাচ্ছ, দাঁড়াও, আমি তোমাকে একটিবার দেখতে চাই, দাঁড়াও দাঁড়াও বলছি। রুনুছুনের দুপুরের শব্দটা ক্রমশ বাড়তে লাগলো। দেখি মেয়েটা আমার কথার উত্তর না দিয়ে একটা পর্যায়ে ছুটতে ছুটতে ডেকে ঝাঁপ দেয়। কিছু বুঝে ওঠার আগের মুহূর্তেই ব্যাপারটা এমন ভাবে ঘটে যে কল্পনার অতীত। আমি কয়েক সেকেন্ড স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম, এমন সময় জলে প্রচন্ড ছটফটানির আওয়াজ শুনে ছুটে লেকের পাড়ে গিয়ে দেখি মেয়েটা হাবুডুবু খাচ্ছে, বাঁচাও বাঁচাও করছে। কিছু না ভেবে মেয়েটাকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেই। জলে ঝাঁপ দেওয়ার পর চমৎকার ভাবে বুঝতে পারলাম যে লেকটা ভীষণ 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 গভীর। একদিকে মেয়েটা আর দেখতে পাচ্ছি না। আশ্চর্যের বিষয় হলো কয়েকদিন আগে কলিগরা মিলে এখানে যখন স্নান করতে এসেছিলাম তখনও সাঁতার কাটতে গিয়ে বুঝেছিলাম যে একেবারেই কঠিন নয় লেকটা। যাই হোক, তখন মেয়েটাকে খোঁজার চেষ্টায় জলে ডুব দেই। জলের বেশ কিছুটা গভীরে খোঁজাখুঁজির পর হঠাৎ অনুভব করলাম জলটা কেমন যেন উগ্র শ্যাওলা পচার জলে পরিণত হয়েছে। দম আটকে আসার উপক্রম হয়ে উঠলে উপরে উঠে আসার চেষ্টা করছিলাম, এমন সময় অনুভব করি একটা বডি পায়ে ভাগতে। জলের মধ্যে একটু অনুভব করার চেষ্টা করে বুঝতে পারলাম একটি মেয়ের শরীর, সম্ভবত সেই মেয়েটির। কিন্তু কি করে সম্ভব, এই কয়েক সেকেন্ডে কি করে মেয়েটি মরতে পারে? ভয়ে আতঙ্কে আমি আপ্রাণ চেষ্টা করি তাড়াতাড়ি জলের উপরে উঠে আসতে। এদিকে হঠাৎ অনুভব করি একগোছা চুল যেন আমার পাকে জড়িয়ে ক্রমশ জলের গভীরে টানছে। সেই ঘন ঘন জলগোলের গভীরতায় স্পষ্ট দেখতে পাই একজোড়া লাল জ্বলন্ত চোখ জলের তলানিটা প্রায় আলোকিত করে চলেছে। ভয়ে আতঙ্কে সেই মুহূর্তে ঢোক কয়েক ঢোক জল খেয়ে ফেলি। এদিকে সেই বিভৎস পচা গলা লাশটি ক্রমশ গভীর অতরে আমাকে অনবরত টানছিল। মনের মধ্যে তখন একটাই হতাশা বিরাজমান, হয়তো আমি বাঁচব না, পরিবারের মুখ দেখতে পারবো না, শেষবারের মতো পরমেশ্বরের নাম স্মরণ করছিলাম। এমন সময় হঠাৎ জলের ওপর থেকে উজ্জ্বল আলো অনুভব করি এবং তৎনাচ্ছন্নভাবে অনুভব করি একটি হাতের স্পর্শ, যেন কেউ জলের ওপর থেকে বলছে, সাহেব কুছ নেই হোগা, আমার হাত ধরো। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে দেখি আমি আমার বিছানায়, পাশে ডাক্তারবাবু বসে আছেন, কলিগরা ম্যানেজার বিস্ময়ের সহিত তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত এভাবে কেটে যাওয়ার পর আমি আধুস্বরে বললাম, এখানে কিভাবে এলাম? কলিগদের মধ্যে একজন পাল্টা জিজ্ঞেস করলো, কি শেফ, কাল কি হয়েছিল, তুমি লেকের জলে পড়লে কি করে? ম্যানেজার ব্যানার্জি বাবু
exclusively on fusionbd.com
শুনে শুধু একটা কথাই বললো, নেহি সাহাবজি, আমি সেটা ছিলাম না, উপরওয়ালার কোনো ফেরেস্তা ছিল যে আপনাকে বাঁচিয়েছে। আমি তো সিকিউরিটি, সে আপনাকে সে মানে সে এখানে ছিল না আর কি, সেটা বুঝিয়ে বলে হিন্দিতে, কথাগুলো হিন্দিতে লেখা। সবকিছু শুনে পরমেশ্বরকে মনে মনে ধন্যবাদ জানাই। এদিকে একে একে সবাই চলে যায়। ব্যানার্জি বাবু একটা দিন রেস্ট নিয়ে পরের দিন ডিউটিতে জয়েন করার কথা বলে চলে গেলেন। আমি তখনও বিভৎস ভয়ঙ্কর রাত্রির কথা ভেবে শিউরে উঠছিলাম আর বারবার নিজের মনকে জিজ্ঞেস করছিলাম, সত্যি কি সবকিছু হ্যালুসিনেশন ছিল নাকি চরম দুর্ভাগ্যজনক বাস্তব? কিছুক্ষণ ওইভাবে বসে থাকার পর একটু উঠে দাঁড়াতে পেরে ভীষণ ব্যথা পাই। এরপর পায়ের দিকে তাকিয়ে তাকাতেই চমকে যাই, পায়ে পাঁচটা ব্যান্ডেজ লাগানো। ব্যান্ডেজ হঠাৎ মনে পড়লো এবং গা শিউরে উঠলো। ধারালো নখে এক হাতে সজোরে সেই পিশাচিনী যেভাবে আমায় টানছিল এবং সেখানেই ব্যান্ডেজগুলো লাগানো। ইচ্ছে করছিল তখন তাদেরকে ডেকে দেখাই যারা বিশ্বাস করেনি, কিন্তু পরক্ষণে ভাবলাম এটা তো কোনো ঐশ্বরীয় ঘটনা নয় যে সবাই বিশ্বাস করবে, এটা পৈশাচিক ঘটনা, উল্টে সবাই বলবে জলের তলায় পাথরে কেটে গেছে। এরপর দুবছর ওখানে কাজ করেছি কিন্তু সেরকম কোনো ঘটনা শুনিনি বা চোখে পড়েনি। তবে যতটা সম্ভব রাতে ওই পথে যাওয়া আসা এড়িয়ে চলতাম, যদি কখনো রাত হতো বন্ধুদের ছাড়া একা ফিরতাম না ওই পথে। 2013 জুলাই জব থেকে আমি যখন রিজাইন দিয়ে চলে আসছিলাম তখন বিকেল 4টার মতো বাজে। বিকেলে পড়ন্ত বেলার রোদ লেকের ওপরে পড়ে অপরূপ সোনালি আভার সৃষ্টি করেছে। গাড়ির সামনের সিটে জানালার পাশে শেষ বসে শেষবারের মতো লেকটার শোভা উপভোগ করছিলাম। পুরনো ঘটনা সবাই প্রায় ভুলে গিয়েছিলাম লেকের সৌন্দর্য দেখে। এমন সময় হঠাৎ দেখি জলের ভেতর থেকে সে অপরূপ নারী মূর্তি একটু একটু করে উপরে উঠে আসছে এবং মায়াবিনী পুরন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে শিউরে উঠি, তারপর ড্রাইভারকে দেখে দেখাতে সে অবিশ্বাস করে হেসে উড়িয়ে দেয়। এরপর আর কিছু বলতে পারিনি, শুধু লুকিং গ্লাসটার দিকে তাকিয়ে রইলাম। দেখলাম পুরন দৃষ্টির মায়াবিনী নারী মূর্তিটি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, তবুও তার দৃষ্টি আমার গাড়ির দিকে অনর। এরপর আমি কর্মসূত্রে সৌদি আরব চলে আসি। বেনার্জি বাবুর সঙ্গে এখনো যোগাযোগ আছে, এখনো ওনার মুখে মাঝে মধ্যে ছোট বড় নানান ঘটনা শুনি। পরবর্তীতে উনিও নাকি গাড়িতে যেতে যেতে অনেকবার সেই নারী মুক্তি দেখেছেন, কিন্তু কোনো অসুবিধা হয়নি। তবে 2016 বন দপ্তর থেকে লেকটি সংস্করণের সময় একটা কঙ্কাল পাওয়া যায় এবং পরীক্ষা করে দেখা যায় কঙ্কালটি একটি মেয়ের এবং দীর্ঘদিনের পুরনো। এবং আশ্চর্যের বিষয় হলো এরপর থেকে ওখানে আর কোনো প্যারানর্মাল কোনো কিছু ঘটেনি। ধন্যবাদ রাসেল ভাই, অনেক বড় ইমেলের জন্য দুঃখিত, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি এই প্যারানর্মাল বিষয় নিয়ে অবসর সময়ে চর্চা করে থাকি, আমার কাছে প্রচুর ঘটনা রয়েছে, আপনি অভয় দিলে আবার পাঠাবো। আমি সেই লেকটির ছবি লেকের পাশে দাঁড়ানোর ছবি পাঠালাম। আমার বাড়ির ঠিকানা দেশ ভারতবর্ষ রাজ্য পশ্চিমবঙ্গ জেলা মেদিনীপুর থানা বেলদা গ্রাম চড়াই গ্রাম। এরপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনার ঘটনাটা শেয়ার করার জন্য। এবং এই ঘটনাটা এতই বড় এবং এতটা সময় লেগেছে, আমার মনে হয় একটা বিরতি নিতে পারি আমরা এবং বিরতির পরে আবারও ফিরে আসতে পারি। অনেক বড় একটা ঘটনা ছিল, আমি শুরুতেই বলেছিলাম আমার পড়তেও অনেক সময় লেগেছে। তো একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর রেডিও ফুটি, দ্য ফ্যান এন্ড রেডিও ফুটি।
ওকে, রেকর্ডিং শুরু করছি।
দারুণ খবর, গ্রামীণ ফোনের 2GB ইন্টারনেট এখন মাত্র 38 টাকায়। হ্যাঁ,
38? ভাই স্ক্রিপ্টে ভুল আছে, 38 না 42।
না না ভুল নাই, ঠিকই আছে, তুমি বলে যাও।
কোথায় ছিলাম?
ও, গ্রামীণ ফোনের 2GB ইন্টারনেট এখন মাত্র 38 টাকায়, মেয়াদ 2 দিন।
ভাই মেয়াদও 2 দিনই?
হ্যাঁ 2 দিনই। হয়েছে, এবার চলে আসো।
ভাইয়া একটু বাকি।
ওকে শেষ করো।
বিস্তারিত জানতে ভিজিট gramimphone.com।
সময় করে কল দিও প্লিজ।
দেখি এত লম্বা পথ, কাজের চাপও অনেক,
তাই বলে 5 মিনিট বের করা যাবে না?
যায় তো, কিন্তু মোবাইলের চার্জটাও যে শেষ হয়ে যায়।
এসব বাহানা এখন আর চলবে না, কল দিতেই হবে।
ট্রেন ছেড়ে দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, চেষ্টা করব।
প্রিয় মানুষগুলোর কাছে থাকা এমন আবদারগুলো এবার আর চার্জের কারণে আটকে থাকবে না। গ্রামীণ ফোন এবং মাইক্রোম্যাক্স নিয়ে এলো সাশ্রয়ী মূল্যে 5000 mAh ব্যাটারির 4G enabled মাইক্রোম্যাক্স B5 Pro স্মার্টফোন। এবার এক নম্বর নেটওয়ার্কে ছুটে চলুন ফুল চার্জে। বিস্তারিত gramimphone.com।
ওকে রেকর্ডিং শুরু করছি।
দারুণ খবর, গ্রামীণ ফোনের 2GB ইন্টারনেট এখন মাত্র 38 টাকায়।
হ্যাঁ 38? ভাই স্ক্রিপ্টে ভুল আছে, 38 না 42।
না না ভুল নাই, ঠিকই আছে, তুমি বলে যাও।
কোথায় ছিলাম?
ও, গ্রামীণ ফোনের 2GB ইন্টারনেট এখন মাত্র 38 টাকায়, মেয়াদ 2 দিন।
ভাই মেয়াদও 2 দিনই?
হ্যাঁ 2 দিনই। হয়েছে, এবার চলে আসো।
ভাইয়া একটু বাকি।
ওকে শেষ করো।
বিস্তারিত জানতে ভিজিট gramimphone.com।
সময় করে কল দিও প্লিজ।
দেখি এত লম্বা পথ, কাজের চাপও অনেক,
তাই বলে 5 মিনিট বের করা যাবে না?
যায় তো, কিন্তু মোবাইলের চার্জটাও যে শেষ হয়ে যায়।
এসব বাহানা এখন আর চলবে না, কল দিতেই হবে।
ট্রেন ছেড়ে দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, চেষ্টা করব।
প্রিয় মানুষগুলোর কাছে থাকে এমন আবদারগুলো এবার আর চার্জের কারণে আটকে থাকবে না। গ্রামীণ ফোন এবং মাইক্রোম্যাক্স নিয়ে এলো সাশ্রয়ী মূল্যে 5000 mAh ব্যাটারির
4G-enabled Micromax B5 Pro smartphone. এবার এক নম্বর নেটওয়ার্কে ছুটে চলুন ফুল চার্জে। বিস্তারিত grameenphone.com.
Face it, face it. Radio money Furti. Radio Furti.
Boot FM. The night comes alive with grameenphone.
Yes, the night comes alive with grameenphone. Shunshun shunshun and music to the FM. আমি রাস্তারাজের সাথে আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ফুল এফএম-এ। এবং আমাদের আরও দুজন অতিথি আছেন, তাদের মধ্যে আমরা চলে যাচ্ছি প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা সঙ্গে সঙ্গে। একটু আরেকবার বলতে হবে।
আসসালামু আলাইকুম রাসুল ভাই। জি, আমি আমার নাম রিফাত, আমি যাত্রাবাড়ি সোনাপাড়া থেকে এসেছি।
জি,
তো প্রথমাবারে এসে ঘটনায় চলে যাই। আমার ঘটনাটি আমার ছোট যে আমার ঘটনাটি আমার এলাকার বড় ভাই থেকে শোনা। ওনার নাম ফয়সাল, ওনার বাড়ি ফরিদপুর। ওনার ফরিদপুরের নগরকান্দা গ্রামের একটি কলেজের ঘটনা। তো ঘটনাটি আজ থেকে প্রায় 15-20 বছর আগের। তো ওই সময় স্কুল এবং কলেজ, এই কলেজে বিজ্ঞান বিভাগের ছাত্ররা তাদের ব্যবহারিক কাজের জন্য একটি কঙ্কাল কিনে আনে। তো এনে তাদের যথারীতি তাদের ল্যাব রুমে রেখে তাদের কাজকর্ম চালিয়ে যায়। তো হঠাৎ একদিন যেই রুমে কঙ্কালটি ছিল সেই রুমে তারা ব্যবহারিক কাজ করতে এসে দেখে যে কঙ্কালটি যথারীতি যে জায়গায় ছিল সেই জায়গায় নেই, তো অন্য একটি জায়গায় সেটা পাওয়া যায়। কারণ ভাইয়া, কঙ্কালটা তো সাধারণত ঝুলিয়ে রাখা হয় যেহেতু এটা বড়, তো ওটা অন্য একটা জায়গায় পাওয়া যায়। তো ওখান থেকেই কিছু কিছু স্টুডেন্টদের কিছুটা ডাউট ফিল হয় যে ব্যাপারটা কি। তো এই ব্যাপারটা প্রিন্সিপালের কাছে জানানো হয়। তো প্রিন্সিপাল জিনিসটা এতটা আমলে নেন। তো তারপর একদিন রাতে তাদের বিজ্ঞান বিভাগের ছাত্রদের একজন শিক্ষক পড়াতে আসার কথা ছিল রাত্রেবেলা। তো উনি কোনো একটা কারণে ওই দিন রাত্রে আসতে পারেনি। তো উনি ফোনে জানিয়ে দেয় যে আমি আসতে পারবো না। তো ওই সময় ওনারা ওই শিক্ষার্থীরা তারা তাদের নিচের কেসি গেট লাগানোর জন্য নিচে আসে। তো ওনারা লাগানোর সময় দেখতে পারে যে একটি মেয়ে তার গলায় রশি ঝুলানো, তো সেই অবস্থায় হেঁটে যাচ্ছে। তো ইন দ্য মিন টাইম সেটা দেখে তাদের মধ্যে কিছু স্টুডেন্ট ইনস্ট্যান্ট ফেইন্ট হয়ে যায়, আর এবং কিছু স্টুডেন্ট সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তো যারা দৌড়ে পালিয়ে যায় তারা মোটামুটি দৌড়ে সেই শিক্ষকের বাসায় যায়, গিয়ে ঘটনাটি বলে। তো শিক্ষক যথারীতি ওই গ্রামের লোকজন এনে সেখানে পৌঁছায়। তো সেখানে পৌঁছে সেই স্টুডেন্টদের অজ্ঞান অবস্থায় পায়। তো তারপরের দিন অভিভাবকরা সবাই এসে সেই প্রিন্সিপালকে একটু চাপ দেয় যে আসলে ঘটনাটা কি। তো তারপর প্রিন্সিপাল অনেক চাপের শিকার হয়ে শেষমেশ ঘটনাটা বলতে বাধ্য হয় যে যেই রুমে আসলে ব্যবহারিক কাজগুলো চলতো বিজ্ঞান বিভাগের এবং কঙ্কালটি রাখা হয়েছিল, সেই রুমে কিছু বছর আগে একটি মেয়ে আত্মহত্যা করে। তো মেয়েটি কেন আত্মহত্যা করে সেটা জানা যায়নি, কারণ কোনো পুলিশের ঝামেলার কারণে। তো যথারীতি মেয়েটির লাশ খবর দিয়ে দেওয়া হয় কোনো জানাজা ছাড়াই। তো তারপর আরও কিছু প্রেশারের কারণে বছরখানেক পর জানা যায় যে মেয়েটি আসলে অপঘাতে মৃত্যু হয়েছিল, যার কারণে কিছু বছর পর সেই কলেজটি বন্ধ হয়ে যায়। তো ঘটনা এটাই ছিল। আমি কোনো দুঃসহ কারণে আমি কলেজের নামটি বলতে পারলাম না, সরি।
আপনি জানেন আপনি আপনার নাম এবং কোথা থেকে এসেছেন?
ঘটনাটি বলার সুযোগ করে দেওয়ার জন্য, আমার নাম হচ্ছে মোহাম্মদ সৌরভ ভূঁইয়া। আমি কোনাপাড়া আলামিন রোড থেকে এসেছি। তো রাসুল ভাই, সরাসরি আমার ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে মানিকগঞ্জের পুকুরিয়া নামক একটি স্থানে। তো রাসুল ভাই, এটি হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থিত। তো প্রথমে রাসুল ভাই এর একটু বর্ণনা দিয়ে নিন। এটি রাসুল ভাই আসলে খুব মানে সড়ক দুর্ঘটনার জন্য খুবই মানে কি হয়ে মানে খুবই বিখ্যাত। এখানে রাসেল ভাই দেড় স্বাধীনের পর থেকে এখন পর্যন্ত প্রায় 100 বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে, প্রায় সবকটি মর্মান্তিক ছিল। সর্বশেষ যেটা হয়েছে সেটা হচ্ছে যে গত কুরবানিতে আমি গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তো সেখানে রাসেল ভাই এক পুলিশ দম্পতি তারা বেড়াতে গিয়েছিল ঈদের সূত্রে গ্রামে, তো তারা মানিকগঞ্জ টাউনের উদ্দেশ্যে রওনা করেছিল, মানিকগঞ্জ টাউনের উদ্দেশ্যে রওনা করেছিল। তারা আপনার যখন পুকুরে নামক স্থানে এসে তারা মানে অতিক্রান্ত করছিল, তখন তারা একটি বাসের চাকার নিচে তারা পিছিয়ে যায়। তো রাসেল ভাই আমাদের সাথে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে, একদিন আমি আমার আব্বু এমনকি আমার চাচাতো ভাই আমরা ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা করছিলাম। তো রাসেল ভাই সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু যখন আমরা পুকুরিয়া নামক স্থানে মানে আমরা পৌঁছালাম তখন আমাদের সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। তো প্রথমে যে ঘটনাটি আমরা শিকার হই সেটি শুধু খালি আপনার ড্রাইভার খেয়াল করে, তো ড্রাইভার আপনার সামনে একটি বৃদ্ধ লোককে দেখতে পায়, সে খুব ক্ষীণগতিতে রাস্তা পার হচ্ছে। তো সে তৎক্ষণাৎ হাত ব্রেক করে গাড়িটি থামিয়ে দেয়, থামানোর পরে সে গাড়ি থেকে নেমে গিয়ে আশেপাশে দেখে যে আসলে কি হলো এটা। তো তো উনি নেমে দেখে যে আসলে আশেপাশে কেউ নেই, সে ভাবলো যে না আসলে সে চোখে হয়তো ভুল লেগেছে। হ্যাঁ, সে আবার গাড়িতে উঠে আবার সে গাড়ি চালানো শুরু করলো। তো আসলে পরবর্তীবার যে ঘটনাটি ঘটে সেটি রাসেল ভাই আমাদের মানে গাড়িতে আমরা যে কজন ছিলাম সবাই দেখতে পাই। তো সেটি হচ্ছে কি, একটি দূরপাল্লার গাড়ি আমাদের গাড়িকে পাশ কাটিয়ে সরাসরি খাদে পড়ে যায়। তো খাদে পড়ে যাওয়ার পরে আমাদের ড্রাইভার আর কি গাড়ি থামিয়ে দেয়। গাড়ি থামিয়ে দেওয়ার পরে তো ঘটনাস্থলে মানে সবাই চলে যায় যেখানে গাড়ি পড়ে যায়। তো সেখানে গিয়ে রাসেল ভাই সবাই দেখতে পায় যে না কোনো গাড়ি নেই, জায়গাটা একদম ফাঁকা, পানি ওখানে টলটল করছে। তো তারা সবাই নিজে একে অপরকে বলা বলি করছে কি ব্যাপার, আমরা সে কি দেখলাম, এটা তো আসলে এরকম হওয়ার কথা না, আমার সবাই মিলে যেটা দেখলাম একটু ভুল হওয়ার না। তো রাসেল ভাই যাই হোক তারা আবার চলে আসলো গাড়িতে। তো যখন তারা সবাই গাড়িতে চলে আসলো তো হঠাৎ করে একটি বিকট আওয়াজ তারা শুনতে পেল। তো সেই আওয়াজটি শুনে রাসেল ভাই তারা আবার ওদিকে যাওয়ার যখন যাবে তখনই আপনার চিৎকার আর তোমাদের কান্নার আওয়াজ শুনতে পায়। তো রাসেল চিৎকার আর কান্নার আওয়াজ শোনার পাশাপাশি তারা এই বিকট অট্ট হাসির মানে খুবই মানে বাজে অট্ট হাসি আর কি এই আওয়াজ শুনতে পায়। তো যখন তারা এইরকম অদ্ভুত কিছু মানে শুনতে পায় তখন তারা মানে তাদের বুঝে বাকি রইল না যে এটা আসলে এই মানে অস্বাভাবিক ঘটনা। তো তারা ওখান থেকে তড়ি হড়ি করে গাড়িতে উঠে আপনার এই ড্রাইভার দ্রুতগতিতে গাড়ি চালানো শুরু করে। তো এরপর রাসেল ভাই আপনারা মনে করেন দুই তিন চার মিনিট পরে আমরা আমাদের এই মহাদেবপুর স্থানে যেখানে আমাদের মানে আমরা নামবো সেখানে আমরা পৌঁছে যাই, ওখানে আমরা নেমে যাই। তো ওখানে যাওয়ার পরে রাসেল ভাই সবাই আপনার আমাদের বাস স্ট্যান্ডে নামে, নামার পরে পাশে একটি মসজিদ ছিল, মসজিদ থেকে সবাই আপনার হাত মুখ ধুয়ে তারা ওখানে একটু বিশ্রাম নেয়। বিশ্রাম নেওয়ার পরে ড্রাইভার একটি সিদ্ধান্ত নিল কি যে ফজরের আজান দিলে তারপরে তারা আর কি ওখান থেকে রওনা দিবে। তো ওখানে যাত্রীরা আবার বলবো যে না ভাই আমাদের তো অনেক তারা, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। তো সেজন্যে ড্রাইভার এক প্রকার রাজি মানে বাধ্য হলো যাওয়ার জন্য। তো আসল ভাই ঘটনা এখানে শেষ হলে পারত, কিন্তু সবচেয়ে ভয়াবহ বিষয়টা সামনেই তাদের জন্য রয়ে গেল। সেটি হচ্ছে যে যখন মহাদেবপুর স্থান তারা ত্যাগ করলো, বরঙ্গাইল মানে মহাদেবপুরের পরে আরেকটি স্টেশন আছে, সেটি হচ্ছে বরঙ্গাইল বাস স্টেশন। তো মহাদেবপুর আর বরঙ্গাইল বাস স্টেশনের মাঝ বরাবর গাড়িটি দিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে চলে যায়। তো খাদে চলে যাওয়ার পরে খাদটি খুবই মানে গভীর ছিল, পানি অত পানি ছিল। তো বাসটি ওখানে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে ওখানে মানে প্রায় সবাই মারা যায়, ঘটনাস্থলে সবাই মারা যায়। তো এই ঘটনাটি আসলে যখন সকাল হলো তখন আবু কানে আসলো যে ওখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে চলে গেছে। তো আবু যখন ওখানে যখন গেল যে দেখে যে আসলে সেটা সেই পাস, যে বাসে করে আমরা গতকালকে রাত্রে এই ঢাকা থেকে আমরা গ্রামের উদ্দেশ্যে আসছিলাম আর কি।
থ্যাংক ইউ,
এইগুলো আসলে তোমার কথা।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে ধন্যবাদ। আরও একবার জানিয়ে দিই যে আমাদেরকে যারা ইমেইল করছেন তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আমাদের ইমেল অ্যাড্রেসটা, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে foodfm@radiofm.fm নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি স্টুডিওতে শেয়ার করতে চান নাকি আপনার জানা আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করে ফেলতে পারেন আমাদের সাথে, পারেন লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। একটা অডিও ক্লিপে যাবো তবে, হ্যাঁ, এবং তারপর একটা ছোট্ট বিরতি নিয়ে একটা অডিও ক্লিপে যাবো এবং তারপর আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুড এফএম অ্যান্ড ডু ফুড।
ওকে, রেকর্ডিং শুরু করছি।
দারুণ খবর, গ্রামীণ ফোনের 2GB ইন্টারনেট এখন মাত্র 38 টাকায়।
হ্যাঁ, 38? ভাই স্ক্রিপ্টে ভুল আছে, 38 না 42।
না না ভুল নাই, ঠিকই আছে, তুমি বলে যাও
কোথায় ছিলাম।
ও, গ্রামীণ ফোনের 2GB ইন্টারনেট এখন মাত্র 38 টাকায়, মেয়াদ 2 দিন।
ভাই মেয়াদও 2 দিনই?
হ্যাঁ 2 দিনই হয়েছে, এবার চলে আসো।
ভাইয়া একটু বাকি।
ওকে শেষ করো।
বিস্তারিত জানতে ভিজিট gramin.com.
দোস্ত, আকাশে কি খুঁজিস?
স্পেস খুঁজি রে মামা।
স্পেস আকাশে?
ইয়েস, ভাবতেছি ওর বাসার ছাদের উপরে আকাশটা নিয়ে নিব।
কি বলিস, আকাশ নিয়ে কি হবে?
মাইয়া রে, পাত্তা তো দিল না অপরাধীটা, এবার ওর আমাকে আকাশেই খুঁজতে হবে, আমি স্টার হতে চলেছি।
কিন্তু কেমনে?
Radio 40, Young Star of the Month, Season 3. To submit your recorded song, log on to www.artistudio.fm, that is, footystudio.fm, or send it to Radio 40, Young Star @gmail.com. Do 40.
Okay, recording শুরু করছি।
দারুণ খবর, গ্রামীণ ফোনের 2GB ইন্টারনেট এখন মাত্র 38 টাকায়।
হ্যাঁ 38? ভাই স্ক্রিপ্টে ভুল আছে, 38 না 42।
না না ভুল নাই, ঠিকই আছে, তুমি বলে যাও
কোথায় ছিলাম।
ও, গ্রামীণ ফোনের 2GB ইন্টারনেট এখন মাত্র 38 টাকায়, মেয়াদ 2 দিন।
ভাই মেয়াদও 2 দিনই?
হ্যাঁ 2 দিনই হয়েছে, এবার চলে আসো।
ভাইয়া একটু বাকি।
ওকে শেষ করো।
বিস্তারিত জানতে ভিজিট gramin.com.
সময় করে কল দিও প্লিজ।
দেখি এত লম্বা পথ, কাজের চাপও অনেক,
তাই বলে 5 মিনিট বের করা যাবে না?
যায় তো, কিন্তু মোবাইলের চার্জ সব যে শেষ হয়ে যায়।
এসব বাহানা এখন আর চলবে না, কল দিতেই হবে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, চেষ্টা করব।
প্রিয় মানুষগুলোর কাছে থাকে এমন আবদারগুলো এবার আর চার্জের কারণে আটকে থাকবে না। গ্রামীণ ফোন এবং মাইক্রোম্যাক্স নিয়ে এলো সাশ্রয়ী মূল্যে 5000mAh ব্যাটারির 4G এনেবলড মাইক্রোম্যাক্স B5 প্রো স্মার্টফোন। এবার এক নম্বর নেটওয়ার্কে ছুটে চলুন ফুল চার্জে। বিস্তারিত gramin.com.
রেডিও মানে ফুর্তি, রেডিও ফুর্তি।
ভূত FM, the night comes alive with gramin.
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তারপরেও আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি আপনি কেমন আছেন। আমি মোহাম্মদ শাফিউল ইসলাম, আমার বাসার আছে শহরের কোনো একটি এলাকায়।
আমি কিছুদিন আগে একটি কুরিয়ার সার্ভিসের রাজশাহী ব্রাঞ্চে সিনিয়র পার্সেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে একটি চাকরি পাই এবং সেখানে চাকরি করছিলাম। তো হঠাৎ করে একদিন আমাদের রাজশাহী অফিসে একটি প্রোডাক্ট আসে, আমাদের বানেশ্বরের অফিস ছিল কিন্তু ওটা বন্ধ হয়ে গেছে, তো বানেশ্বরের নামে রাজশাহী অফিসে প্রোডাক্টটি আসে। তো ওই প্রোডাক্ট যার তাকে যখন ফোন দিলাম, উনি বললেন যে ভাই আজকে রাত্রে তো মালটা আমার প্রয়োজন, খুব জরুরি একটি প্রোডাক্ট ওটা আমার, আজকে রাতেই লাগবে, আপনি কোনো একটি ভ্যান দিয়ে পাঠিয়ে দিন, আমি যে নিয়ে আসবে তাকে একটা খুব ভালো মানের বকশিস দিয়ে দেবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যদি পারি তাহলে আমি পাঠাচ্ছি, এটা বলে ফোনটা কেটে দিলাম। এবং পরে ভাবলাম যে যেহেতু ভালো একটা বকশিস দিতে চাইলেন, আমার কোনো কাজও নাই, অফিসে রিচার্জেবল ভ্যানও আছে, তো প্রোডাক্টটি আমি নিয়ে চলে যাই। এটা ভেবে প্রোডাক্টটি ভ্যানে তুলে আমি নিয়ে যাওয়া শুরু করলাম। তখন বাজছিল প্রায় সন্ধ্যা 7:30 থেকে 8 হবে। আমি বানেশ্বরে গেলাম, প্রোডাক্টটি যিনি যার প্রোডাক্ট ছিল তাকে দিলাম, তিনি আমাকে খুব ভালো মানের একটা বকশিসও দিল, এবং ওটা নিয়ে আমি ঢাকা রাজশাহীর যে হাইওয়ে, ওই হাইওয়ে দিয়ে রাজশাহীর পথে আসছিলাম, মানে বাসায় আসছিলাম। তো এই হচ্ছে রাস্তাঘাট একদম ফাঁকা, মানে গ্রামের রাস্তা, তো গ্রামে তো প্রায় সন্ধ্যা 7:00-8:00 রাত হয়ে যায় অনেক রাত, এই ধরনের গ্রামের রাস্তা ফাঁকা, মাঝে মাঝে কিছু বড় বড় গাড়ি যাচ্ছিল, দেখার কিছুই ছিল না। আমি এগোচ্ছি, এগোতে এগোতে হঠাৎ করে দেখি সামনে তিনটি কুকুর বসে আছে। তো রাস্তার পাশে তিনটি কুকুর বসে আছে, সাধারণত সব জায়গাতে রাস্তাঘাটের আশেপাশে কুকুর বসেই থাকে। তো ভেবে আমি ভাবলাম কুকুরগুলোকে একটু ভয় দেখা, একটু মজা নেই। এটা ভেবে কুকুরগুলোর দিকে আমি ভ্যানটা ঘুরালাম, মানে ভয় দেখাতে চাইলাম যে ওরা ভয় পাক, উঠে পালিয়ে যাক, এই ধরনের কিছু দেখতে চাইলাম। তো ওর দিকে যখন ভ্যানটা ঘুরালাম, তখন তিনটা কুকুর একসঙ্গে আমার দিকে কেমন যেন একটা দৃষ্টিতে তাকালো, কিন্তু ওরা ভয়ে উঠে পালালো না, আমাদের আমাকে আমাকে দেখে আমি যেরকম করলাম কেউ করলো না, অন্যান্য কুকুরের মতো যে পিছন পিছন তেড়ে আসবে সেটাও আসলো না। আমি তেমন কিছু ভাবলাম না, আমি আগাতে থাকলাম, আগাতে আগাতে সামনে মাঠের মধ্যে দিয়ে আগাচ্ছিলাম আমি। তো সামনে দেখি একটি লোক লুঙ্গি পরা, মানে গ্রামের লোকজন যেরকম পোশাক আশাক পরে থাকে, ওই লোক লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে এবং সাথে একটা মহিলা বোরখা পরা, কোলে একটি বাচ্চা আছে। তো ওরা আমাকে দেখে হাত পাচ্ছে আর চেপে চুপিয়ে বলছে যে আমরা রাজশাহী যাবো, আপনি রাজশাহী গেলে আমাদের নিয়ে চলেন। তো আমি দূর থেকে চুপিয়ে বলে দিলাম যে না, আমি রাজশাহী যাবো না, আর আমি মানুষ টানুষ নিতে পারবো না, আমি রাজশাহী যাবো না, এটা বলে দিলাম। তখন যখন কাছাকাছি চলে আসলাম, তখন মহিলাটি বলছে যে ভাই দেখেন আমার বাচ্চাটা অসুস্থ, ওকে মেডিকেলে নিয়ে যেতে হবে, যদি আপনি নিয়ে যেতেন তাহলে খুব ভালো হতো। আমি কিছুক্ষণ ভাবলাম, হিন্দি বললাম আচ্ছা চলেন তাহলে, রাস্তাঘাটে তার উপকার করতে পারবো, এটা ভাবলাম আমি, অন্য কিছু ভাবিনি। প্যারানর্মাল কোনো বিষয় যে আমার সঙ্গে ঘটবে সেটা তো আমি কখনো ভাবিনি, ওটা আমার মাথাতে একদমই নাই। তো আমি এগোচ্ছিলাম, এগোতে এগোতে আমি প্রায় সিটি কর্পোরেশনের কাছাকাছি চলে এসেছি, মানে আমাদের শহরের কাছাকাছি চলে এসেছি, সামনে সিটি কর্পোরেশনের লাইট দেখা যাচ্ছে, মানে আমি সিটি কর্পোরেশনে ঢুকে যাচ্ছি। এরকম অবস্থায় কেমন যেন একটা গন্ধ লাগছে আমার, যে পোড়া পোড়া গন্ধ, পোড়া ফুটে গেছে, এই ধরনের গন্ধ লাগছে। আমি তেমন কিছু মনে করলাম না, হয়তো বা রাস্তার পাশে কোনো কিছু ফুটে গেছে, এটার জন্য হয়তো বা গন্ধটা লাগছে। আমার হঠাৎ করে মাথায় আসলো যে মহিলাটাকে আমি দেখবো, কি যেন হলো মাথায় সেটা জানি না, আল্লাহ বুদ্ধি জানে, যে মহিলাটাকে দেখার ইচ্ছে হলো আমার। তো মহিলাটা আমার ডান পাশে বসেছিল, মানে ভ্যানের ডান পাশে বসেছিল পিছনে। তো আমি ঘাড় ঘুরালাম, ঘাড় ঘুরিয়ে যেটা দেখলাম রাসেল ভাই সেটা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। ঘাড় ঘুরিয়ে দেখি যে মহিলাটা আমার ডান পাশে বসে আছে, এবং মহিলাটার বোরখার যে হিজাব ছিল সেটা খোলা, হিজাব খোলা, আর আমি দেখতে পাচ্ছিলাম ওই মহিলার চেহারাটা। মহিলার চেহারাটা অনেক অনেক ভয়ঙ্কর ছিল, মহিলার চোখ দুটো ছিল অনেক বড় বড়, চোখের কোনা দিয়ে লাল রক্তের মতো কি যেন পড়ছিল, রক্তের মতো রক্ত পড়ছিল, এবং মহিলার মুখে বড় বড় দুটি কুকুরের মতো দাঁত রক্ত লেগে আছে, এবং ওই মহিলা ওই বাচ্চাটিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। হঠাৎ করে আমি এটা দেখেই আমি সামনে তাকালাম, সামনে তাকিয়ে লোকটির দিকে তাকানো তখনও সাহস হয়নি এবং এতটা সময়ও আমি পাইনি, সামনে তাকাতেই আমার ভ্যানটা উল্টে গেল এবং আমি জ্ঞান হারাই। এরপরে আমি নিজেকে আবিষ্কার করি কাদাখালি থানায়। ওখান থেকে জানতে পারলাম একটি ট্রাক ড্রাইভার নাকি আমাকে দেখে রাস্তায় পড়ে থাকতে দেখে সামনের ডিউটি পুলিশকে গিয়ে বলেছে যে ওখানে একজন অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, তারপরে পুলিশরা নাকি আমাকে থানায় নিয়ে আসে। এরপরে থানা থেকে বাসায় ফোন দিল, বাসা থেকে মামা এসে আমাকে নিয়ে গেল বাসায়, বাসায় আসলাম, খাওয়া দাওয়া করলাম, ঘুমালাম। কিন্তু ঘটনাটা রাস্তাতেই শেষ হয়নি ভাই, ঘটনাটা এখন পর্যন্ত ঘটেই চলছে আমার সঙ্গে। আমি রাতে যখন ঘুমাতে যাই প্রায় আমার অফিস থেকে বাসায় আসতে 8:30 বাজে, বন্ধুদের সঙ্গে আড্ডা টাড্ডা মেরে 11:00 মধ্যে বাসায় ঢুকে যাই, বাসায় ঢুকে ঘুমাতে ঘুমাতে প্রায় 12:30 থেকে 1:00 বাজে। এরকম সময় মাঝে মাঝে শুনি কুকুর, অনেকগুলো কুকুর একসঙ্গে কোনো যেন গড় 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 করে আওয়াজ করছে, মানে একে অপরের সঙ্গে কথা বলছে, মানে আলাপ করছে, যে মানে এই ধরনের কিছু এখন পর্যন্ত শুনতে পাই। তো বেশ কয়েকদিন যখন শুনতে পেলাম, তখন আমি আম্মুকে বললাম যে আম্মু এই অবস্থা, এখন কি করবো বলো। তখন বাসার পাশে মসজিদ ছিল, মসজিদের ইমাম সাহেবের কাছে গেলাম, ইমাম সাহেবকে বললাম। ইমাম সাহেব বললো যে তুমি যে সবকিছু আমার কাছে শোনার পরে ইমাম সাহেব আমাকে বললো যে তুমি যে রাস্তায় তিনটা কুকুরকে ভয় দেখাতে চেয়েছিলে, হয়তো বা ওগুলো কুকুর ছিল না, অন্য কিছু ছিল, অন্য কিছু ও তুমি ভয় দেখাতে চেয়েছিলে, তাই ওরা একটু রাগ করেছে হয়তো বা, তবে তোমাকে একটু ভয় দেখিয়েছে, এখনো দেখাচ্ছে, তবে তেমন কোনো সমস্যা হবে না। তো আমি আর আম্মু হুজুরের কথা শুনে তেমন কিছু মনে করিনি, ওটা ভেবেই বসে আছি। এখন পর্যন্ত রাসেল ভাই ওনার কাছে তোমার কানে কানে কুকুরের গোড় 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 কেমন যেন শব্দ, শব্দটা এখন পর্যন্ত আমার কানে বাজে। আম্মুকে বলি আম্মুরা কেউ শুনতে পায় না, শুধুমাত্র আমি নাকি শুনতে পাই, ভাই বোন, আমার সঙ্গে একটা ভাই থাকে, আমার ছোট ভাই, ও শুনতে পায় না, শুধুমাত্র আমি একাই শুনতে পাই। হয়তো ওই তিনটি কুকুরের জন্যই সামনে আমার কোনো একটা কালো রাত অপেক্ষা করছে, সেটার আশাতেই থাকলাম, যদি কোনো কিছু খারাপ কিছু হয় ভাগ্যে দেওয়া ছিল তাই হবে, ভাগ্যে দেওয়া আছে তাই হবে। ঘটনাটা ভালো লাগলে রাখি যাই সকলের মধ্যে শেয়ার করবেন, গুছিয়ে বলতে পারলাম না হয়তো বা, ধন্যবাদ আপনাকে।
Bhoot FM, the night comes alive with Grameen Phone.
Night comes alive with Grameen Phone. শুনছেন সবসময় রেডিও ফুটবলের ফ্যান, আমি আপনার আছে সাথে সুমন, আমাদের সঙ্গে বগুড়া থেকে আছেন, আমাদের সঙ্গে আছেন তাসনিম, আমাদের সঙ্গে আছেন ইস্তিয়াক আহমেদ শুভ উল্লাপাড়া থেকে, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইফতেখার আলম এবং প্যারানর্মাল স্টোরিজ এবং ওয়েদারটাও ঝোড়ো, খুব মজা লাগছে। মারুফ আদনান আমাদের সঙ্গে আছে রাজশাহী থেকে, অভিমানী দুই নয়ন আমাদের সঙ্গে রংপুর থেকে আছেন, তানহা আমাদের সঙ্গে আছেন মুনির সাগর দোহার থেকে আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মারুফ হুসাইন ঢাকা থেকে, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আলমগীর হুসাইন দুর্গাপুর থেকে, ইস্তিয়াক আছেন আমাদের সঙ্গে, তাসলিম আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আরিফুল ইসলাম গাবতলী থেকে আছেন, তাওরাত হোসেন আমাদের সঙ্গে আছেন, তুষার তৃষা জান্নাত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি দূর প্রাণ কানহা জুবায়ের আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন কুণ্ঠু তালুকদার, আমাদের সঙ্গে আছেন ইন্ডিয়া আসুল জামান, আছেন আমাদের সঙ্গে মাহমুদ প্রিন্স না মামুন প্রিন্স সহ আরো অনেকে আমাদের সঙ্গে, এছাড়াও রেডিও ফুর্তি যে পেজ সেই পেজে ওরা গেছেন, আছে আশিকুর রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আনিস টুটুল, আরিস টুটুল সহ আরো অনেকে, এছাড়াও আমাদের সঙ্গে আছেন ইস্তিয়া, বারবার একই জন পাঠাচ্ছেন, সো একটু পড়াটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে অন্যদেরগুলো, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি সাজাউল ইসলাম সেলিম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ মঈন ওমর সহ আরো অনেকে। আজকের হাতে সময় নেই, আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে আমাকে, এবং আপনাদেরকে আরো একবার যাওয়ার আগে আমাদের ইমেল অ্যাড্রেসটা শেয়ার করেছি, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm. আমাদের সাথে আপনি যদি ঘটনা শেয়ার করতে চান, তাহলে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন আমাদের সাথে, অথবা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আর এছাড়াও হচ্ছে এমডি আব্দুল্লাহ আমাদের সঙ্গে আছেন, এম নোবেল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইস্তাফিল সীমান্ত বরিশাল থেকে, তাসিন আমাদের সঙ্গে আছেন, তাসিন হাসান তুষার, ফয়সাল আহমেদ সাকিব আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ আমাদের সঙ্গে আছেন, অনিমেষ রায় অনি আমাদের সঙ্গে আছেন, এছাড়াও রেদওয়ান আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, আশিকুর রহমান আছেন আমাদের সঙ্গে, এমডি ওবায়দ এস কে আমাদের সঙ্গে, মিথিলা আখতার মেঘলা সহ আরো অনেকেই আছেন। তো আজকের মতো আর হাতে একেবারেই সময় নেই, কথা হবে আবারও আগামী শুক্রবারে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।
Bhoot FM, the night comes alive with Grameen Phone.
Exclusively on FusionBD.com.